exclusively on FusionBD.com.
আমার শুরু হলো মেন্টস বাতি জ্বালা। তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান, আমার সঙ্গে আছে একটু আমি আমার কানে একটু হ্যাঁ সাউন্ডটা নিয়ে নিই। আবার শুরু হলো মেন্টস বাতি জ্বালা, তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান, আমাদের সঙ্গে আছে আলী ভাই মানে আজমেরি লিমি, এবং আমাদের সঙ্গে অনেক দিন পর, অনেক দিন এবং অনেক রাত পর সিয়াম আমাদের সঙ্গে,
অনেক অনেক রাত পর
সিয়াম, লং টাইম নো সি নো টক।
আমি ভাবছিলাম যে রিতার সঙ্গে অনেকগুলো রাত কাটিয়ে এরপর মেন্টসে রাত কাটিয়ে,
শোনো তুমি ছিলাম আমরা খুব ভালো ভদ্র হয়ে গেছি। যেটা হয় অনেকদিন পর মানুষের সঙ্গে দেখা হইলে একটা ইয়ে হয়, দুটো জিনিস আছে। একটা হচ্ছে তুমি মানুষটাকে কত ফিল করো সেটা তুমি বুঝতে পারো, কারণ শরৎচন্দ্র বলছে মহৎ প্রেম শুধু যেটা দিয়ে কথা বলার কথা, যেটা মুখে থাকার কথা ওটা তুমি কানে লাগাইছো, আর যেটা কানে লাগানোর কথা তুমি মুখে লাগাইছো। ব্যাপারটা আমি ক্লিয়ার হচ্ছে? একটু উল্টায় না ভাই।
হ্যাঁ ঠিক আছে, আমি সেট করে নিচ্ছি।
হ্যাঁ আমাদের ফেসবুক পোস্ট যেটা আছে ওটাতে কমেন্ট করো। আজকে আজকে আমরা আসলে গল্প বলবো, এবং আমি একটা খুবই মন খারাপের গল্প বেছে নিছি, ভীষণ মন খারাপের গল্প। তো পরে আমি আবিষ্কার, আমি জানলাম না কে কি গল্প নিচ্ছে। আজকে আমরা তিনটা গল্প বলবো, তিনজনে তিনটা। তো লিমি খোঁজ, আমি লিমিকে জিজ্ঞেস করলাম লিমি কি গল্প তুমি ঠিক করছো, বলতে সেকা খাওয়ার গল্প সে ঠিক করে এসেছে, এবং সেটা যার তার সেকা খাওয়া না। আমি তুমি সিয়াম সেকা খাইলে কোনো প্রবলেম না, কিন্তু সেটা হচ্ছে রবীন্দ্রনাথ নাকি সেকা খেয়েছে এরকম একটা গল্প, সে জানি না তোমার লেখা।
রবীন্দ্রনাথ সেকা খায়,
রবীন্দ্রনাথ সেকা খাইছে, এটা তোমার লেখা লিমি?
রবীন্দ্রনাথকে নিয়ে আমি লিখবো এই দুঃসাহস কোনখান থেকে
আসতে পারে?
আপনি তো রবীন্দ্রসঙ্গীত লেখেন অনেক, আমি জানছিলাম মানে আপনার, আপনি যতগুলো রবীন্দ্রসঙ্গীত গাইছেন সবগুলাই তো আপনার লেখা।
অনেকদিন পর দেখালে যেটা বলতেছিলাম যে শরৎচন্দ্র একটা খুব ভালো কথা বলছে,
আরেকটা কথা বলছিলাম আমি ফসে গেছি,
মহৎ প্রেম শুধু কাছেই জানে না দূরেও ঠেলিয়া দেয়। তো সিয়ামের সঙ্গে আমাদের যে প্রেম সেটা মহৎ, এবং দূরে গেলে মানুষ বোঝা যায় কতটা কাছে ছিল।
আপনি আমাদের
শো আসলে গত তিনটা শো অসাধারণ,
খুবই ভালো শো,
খুবই মজা হয়েছে, আমরা খুব আনন্দ করছি এবং নিষ্কলুষ আনন্দ,
একদম
অশালীন কথা কিছু ছিল না। অনেকদিন পর দেখালে মানুষের পরিবর্তনটা বোঝা যায়, তোমাকে ফর্সা লাগছে সেটাও ঠিক আছে মানুষ, আমি জানি এই কথা হয়তো তোমাকে অনেকে বলে তোমাকে আগে থেকে ফর্সা দেখাচ্ছে, আগে থেকে কালো দেখাচ্ছে, কি আরো মোটা হয়ে
গেছে,
আরো শুকাই গেছিস, কিন্তু আমার তোমার সবচেয়ে মেজর যে চেঞ্জটা আমার মনে হচ্ছে তোমার হাইট একটু কমে গেছে মনে হচ্ছে।
আমারও আজকে নিজের কেমন জানি শর্ট শর্ট মনে হইতেছে, আমি জানি না কে আমাকে এত ছোট করলো, আমি কেন এত ছোট হয়ে গেলাম,
মানে তুমি এত ছোট লোক শ্যাম
আমি বুঝলাম না, কে আমাকে এত ছোট করছো,
মানে ছোট আছে মানে তুমি ছোট ছেলে আর কি, এত ছোট লোক তুমি, আমার ধারণা যে তুমি খুব
শ্যাম শ্যামকে কিন্তু অনেকেই খোঁজাখুঁজি করছে
না। আমি আসলে কোথায় ছিলাম এই দিয়েই আমি গল্পটা বলবো, এই গল্প দিয়েই জানা যাবে যে আসলে আমি কোথায় ছিলাম।
গল্প তুমি পরে বলবো।
এ ব্যাপারে বাজারে অনেক গুজব প্রচলিত, আমি একটা গুজব শুনছি যে আমি নাকি বিয়ে করছি, এবং একটা ফেসবুক মেন্টর ফ্যানদের একটা গ্রুপে এটা পোস্ট হয়েছে, সেই পোস্টে কমেন্টের ঝড় উঠে গেছে এবং কয়েকজন এই গল্পও বলে দিচ্ছে যে সিয়াম ভাই কারে বিয়ে করছে, কখন বিয়ে করছে, ঘটনাটা কি, নিজের যে অপেরা মিনি দিয়ে ফেসবুক চালানো বাদ দেন, ফেসবুকে রিপ্লাই বলে একটা ব্যাপার থাকে, ছয়টা কমেন্ট ছিল, মনে করেন 150-200 রিপ্লাই ছিল, এই অফিসে আসলে, কারণ আমি অফিসে খুব দ্রুত যেদিনই আসি এর মানে আমি প্রেশারে আসি, মানে আমার বাথরুমে যাওয়ার দরকার,
মানে আয়শা যেসব হিউমার বলতেছো একটাও ঠিক, মানে
হিউমার না দেখেন, এই যে আপনার ফেরাতে সেদিন দেখলাম যে একজন কমেন্ট করছে যে ভাই হাসির জায়গাটা কি ছিল
আজকে, আমরা মন খারাপ
বলছেন যে আমি মন খারাপের কথা বললাম, ওইরকম
আমরা মন খারাপের কথা বলতেছি, আমাদের আমি একটা ফোন নিতে চাই আসলে আগে দেখি তো এই নাম হয়েছে ওকে, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো ভাই কে বলছেন,
হ্যালো
হ্যাঁ কে বলছেন ভাইয়া, আপনি আগে আমাদের আপনার আপনি ফোন দিচ্ছেন আমাদের মনে মনে আছে খুব ভালো, আমরা নায়ক সোহেল রানা নিয়ে কথা বলছিলাম, তো আপনি আমরা এর আগে যেটা হয়েছে যে আমরা এক্সপেক্ট করতেছিলাম আরেকজন আমাদেরকে কল দিবে ফাহিম, ফাহিমের যেটা হয়েছে আমাদের শো শুরু হওয়ার 10 মিনিট আগে সে কল দিছে, কিন্তু সে সম্পর্কে ফাইনকে জিজ্ঞেস করলাম যে ভাই শো তো এখন শুরু হয়নি তুমি এখনই কল দিছো কেন, সে বলে 11টায় শো শুরু হয় না, বললো হ্যাঁ 11টায় শুরু হয় কিন্তু এখনো তো 11টা বাজে না, কে বলছে আমার ঘড়িতে 11টা বাজে
না, বোঝা যায়
ফাইনের ঘড়ি এখন তো সব চলবে না,
বোঝা যাচ্ছে সে কেন আগে ফোন দিছে কারণ সে পরে লাইন পায় না।
আচ্ছা আচ্ছা মানে সোহেল রানা ভাই বলেন আপনি শো শুরু মানে আমরা আলাপই করলাম না, কল দিয়ে বসলেন বুঝলাম না ব্যাপারটা
ভাই, আপনাদের কথাটা কিন্তু আমার মোবাইল আসতেছে না, আমি এখন আপনাদের কথা রেডি তো শুনি কিন্তু আপনারা আমার কথাটা মনে হয় মোবাইল ফোনে শুনছেন,
আপনি আপনি মনে হয় যে মানে ওই হেডফোনটা আমার রেডিও মাইক্রোফোনে মোবাইল রেখে দিলে বেটার হয়,
এবার কি শোনাচ্ছে, হ্যালো
আপনার কথা একদম মোবাইলে কোনো কথা আসতেছে না, আপনাদের এইখান থেকে সমস্যা,
আপনি মনে হয় আমার মতো উল্টা লাগাইছেন, ওই যে মনে করেন মাইক্রোফোনের জায়গায় হেডফোন লাগাইছেন, হেডফোন জায়গায় মাইক্রোফোন লাগাইছেন, এটা হইতে পারে
না ভাই, আমি
সে কোনো কথা শুনতে পাচ্ছে না, আমি প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছে, খুব ভালো বলেন ভাই, আচ্ছা আচ্ছা ভাই তাহলে আপনি এক কাজ করবেন, এই মোবাইল লাইনটা কাটে দিয়ে আপনি যে মোবাইল কোম্পানির অপারেটর নামটা বলার দরকার নাই সেই ওখানে কাস্টমার কেয়ারে ফোন করবেন, করে বলবেন ভাই আমি তো কথা বলছি মোবাইল দিয়া শুনছি রেডিও দিয়া, এখন আমার বিল কি হাফ হবে না ফুল হবে,
আমার তলে আমার তো চলে সমস্যা নাই, আমি বলছি যদি অন্য কেন যদি সমস্যা হয় কথা না বুঝা যায় তাহলে মনে করবেন আপনাদের ওইখানে সমস্যা আর কি,
ওকে আমরা বুঝছি সমস্যা আমাদের এখন বলেন কি বলতে চান,
এতদিন পর এতদিন পর করতে গেছে সেটা কি বলতে পারেন,
না বলতে পারি না আপনি বলেন,
আপনি কি জানেন সিএম যে মসজিদে শুক্রবার তো তাসুরিলে মার খেয়েছিল,
শ্যাম আমরা ভাবছিলাম শ্যাম ভালো হয়ে গেছে,
আচ্ছা
ভাই আর আর কিছু আর কিছু করছিল,
আপনার শুক্রবার সবাই তো দেখেন মসজিদে যাচ্ছেন নামাজ পড়ার জন্য, উনি তো জুতা মানুষের যে বস্তা একটা নিয়ে জুতা এক বস্তা মানে
এক বস্তা জুতা
করছিল
জি, এবং এমন
নাকি ফকার মার্কেটে উনি দেয় আর কি মানুষে ওগুলো নিয়ে নিয়ে, তাই সে
খুবই ঠিক বলছেন, কিন্তু প্রবলেম হচ্ছে কি শ্যাম চোর যেমন আছে চোরের উপর আছে বাঘপাড়, আর বাঘপাড়ের উপরে আছে হচ্ছে বুদ্ধিমান লোক যারা মিন্টস খায়, এরা যেটা করে এই ধরনের চোরদের জন্য যেটা করে এক পার্টি জুতা এক জায়গায় রাখে আরেক পার্টি জুতা আরেক জায়গায় রাখে, তো চোর তো আর মিন্টস খায় না, ওর বুদ্ধি নাই বাঘতেও জানে না, সে যেটা সিয়াম যেটা করছে পুরো এক বস্তা জুতা চুরি করছে এক বস্তা মাইরও খেয়েছে, খাওয়ার পর যেটা বাসায় গিয়ে বুঝছে যে শুধু এক পার্টি জুতা সে নিয়ে আসে আরেক পার্টি,
না এখানে শুনেন এখানে আরো কাহিনী আছে, আমি এখানে যে এক বস্তার জন্য অভিযুক্ত হবো এটা ঠিক না, আমি এর মধ্যে নিজের পুরানো দুইটা জুতাও পাইছি যেটা চুরি হয়েছিল,
ওই একটা শুধু মানে ম্যাচ করছিল আর কি, পাটি মিলছে একটা বাম বাম পাশ ডান পাশ মিলে,
না ওটা আমারই পুরানো জুতা যেটা চুরি হয়েছে।
হ্যাঁ রাইট, আমি এখন বলতে চাই আপনি মানে কথা শিখেছেন আপনার, আমরা একটু আগে বাড়ি নাকি,
আমি বলতে চাই না, আমি বলতে চাচ্ছি তাবু মেয়েরা কেন সিএম কে পছন্দ করে, রাজীব এত ভালো,
এটা একটা পার্সোনাল ইস্যু ভাই, তুমি অনেক অভিমান থেকে
তাবু মেয়েরা সিএম কে এত পছন্দ করে এই তথ্য আপনি কোথায় পাইলেন?
হ্যাঁ
এই তথ্য এগুলো
শোনা যায়, এগুলো অপপ্রচার,
এগুলো অপপ্রচার, এগুলো
গুজব গুজব।
এই কাছে সিএম এখানে আসা নিজেকে একদম অসহায় নিপীড়িত নির্যাতিত একটা ছেলে হিসেবে,
তারা প্রচুর প্রচুর কলার আছে, আমি তাদের ফিক্স করি, তারা ভয়েস চেঞ্জ করে ফোন দেয়, এগুলা সব
না। যেটা হচ্ছে আমরা বাঙালিরা আমাদের মন খুব নরম, আমরা ন্যাচারালি কি হয় আমরা যে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে
দাঁড়াই,
আমাদের সততা এটা আমাদের ভালোবাসা, যারা সিএমকে ভালোবাসে সৎ ভাবে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাটা সিএম যেভাবে আদায় করে সেই প্রক্রিয়া হচ্ছে।
এই যে মনে করেন যে আমি মায়ের খাইছি ব্যাপারটা যে আপনি বললেন, এটা কিন্তু একা যেতেন তাহলে কিন্তু হয়ে
যাবে। ওকে ওকে সোহেলা নামে আপনি ভালো থাকবেন। হ্যাঁ আজকে আমরা কি নিয়ে কথা বলবো আপনি জানেন তো?
আপনারা কি নিয়ে কথা বলবেন?
হ্যাঁ কি নিয়ে আজকে আমরা কি 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 শুরুতে বলছি কি বলবো
আপনাদের?
এটা কোনো শোনার কথা না, তখন ফোন করা শুরু করছি আমি, দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ কি নিয়ে আজকে আমরা কথা বলবো আপনি জানেন? আপনি আগেই মোবাইল দিয়ে গুতাগুতি শুরু করছেন, আচ্ছা আপনি কি নিয়মিত আমাদের শো শোনেন তো? না
নিয়মিত মানে বেশি, রেডিও তো আমার প্রিয়
আর কি। আচ্ছা গত সপ্তাহে আমরা যে ফুল নিয়ে শোটা করলাম বিভিন্ন প্রজাতির ফুল, কেমন লাগছে আপনার শোটা?
না শোটা অনেক ভালো লাগছে কিন্তু ভাইয়া মানে
কিন্তু আপনি 12টা পর্যন্ত শুধু ফোনে ট্রাই করছেন আর ফুল নিয়ে শোটা আমাদের খুব ভালো লাগছে। তার আগের মঙ্গলবার আমরা যে শো করলাম কক্সবাজারের সমুদ্র সৈকত নিয়ে, আপনার নিশ্চয় ভালো লাগছে, আপনি কক্সবাজারের লোক,
অবশ্যই
অবিশ্বাস্য ভালো লাগছে না?
আসলে আপনাদেরও শুনতে ভালো লাগে
অনেক ভালো, যখন আপনি কক্সবাজারের কথা শুনেন আপনার বুকটা একদম গর্বে ফুলে যায়।
আমি আপনাদের সাথে সব দুই বার ফোন করছি কিন্তু আপনি এই যে শনিবারের যে অনুষ্ঠান,
শনিবারে মেন্টর
জি
প্রেম আপনি ফুল নিয়ে শোটা শুনছেন, কক্সবাজার নিয়েও শোটা শুনছেন, আপনি কি তার আগের মঙ্গলবার যে আমরা রিক্সায় প্রেম নিয়ে একটা শো করলাম খুব অসাধারণ শুনছেন?
সবই শুনছি আমি, শুধু এখানে যে একদিন আপনারা আসেন নাই মনে হয় কয় তারিখ সেটা আমি এখন সঠিক বলতে পারি না, সিএম আর কি বলে
ভাই ভাই শোনেন সোহেল রানা ভাই, আমি আপনার একটা কথা বলি, আমরা গত সপ্তাহে ফুল নিয়ে শো করি নাই, তার আগের শুক্রবারে আমরা কক্সবাজার নিয়ে শো করি নাই, তার আগের মঙ্গলবারে আমরা রিক্সায় প্রেম নিয়ে শো করি নাই। আমি এই কথাটা কেন বললাম, হঠাৎ সপ্তাহে আমাদের একটা আপু ফোন দিয়েছিল, আপু ফোন দিয়ে বললো যে আমি প্রত্যেকটা শো আপনাদের শুনি, একটা শো আমার মিস হয় না। আমি কথা প্রসঙ্গে বের হলো যে তার স্বামী বিদেশে থাকে, আমি বললাম যে প্রবাসী নিয়ে আমরা গত সপ্তাহে শো করছি শুনছেন? হ্যাঁ ভাইয়া শুনছি, খুব ভালো লাগছে, আমার তো চোখ ভিজে গেছে একটা, এত ইমোশনাল শো ছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা এটা নিয়ে সই করিনি। আমি শোনেন সোহেল রানা ভাই আপনি শোনেন, আপনাদের মতো কিছু লোক আছে, আমি আপনাদের ছোট করতেছি না, আপনাদের মতো কিছু লোক আছে যারা হচ্ছে শুরু থেকে ফোন দেওয়ার চেষ্টা করেন, যারা এই শোটা শোনেন না ঠিক মতো, নিয়মিত শোনেন না, আপনাদের মূল লক্ষ্য থাকে এই শোর কিভাবে আপনি ফোন পাবেন এবং আপনার নাম বলবেন, আপনি কথা বলবেন, তাই তো? আপনার জিনিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই শোই যদি না থাকতো আপনি কথা বলতেন কোথায় ভাই? এখন যেই শোরটাই আসল সেই শোই আপনি শোনেন না, আপনি যেটা করেন সারা সারা সময় ফোন দেন এবং আমাদের লাইনটা বিজি থাকে, যার ফলে কি হয় জানেন, যার ফলে প্রবলেমটা হয়, আমাদের তো কিছু শ্রোতা আছে যারা আসলে অনেক শ্রোতা যারা মন দিয়ে শোনা শোনা, আপনার মতো ভুয়া শ্রোতা না, ফাঁকিবাজ শ্রোতা না, খালি ফোন করে, ঠিক আছে? তারা যেটা করে না না শোনেন, আপনি আরো কথা শেষ শোনেন, আপনি ভালোভাবে রেডিওতে চার্জ দিয়ে নেন, আরো আধা ঘন্টা আমার সাথে কথা বলবো, যার ফলে যারা অনেস্টলি আমাদের শোটা শুনে এবং অনেস্টলি আমাদেরকে ফোন দেয় শোর মাঝখানে কথা প্রসঙ্গে, বোঝা যায় যে তারা আমাদের শো শুনতেছে, তারা আপনাদের কারণে লাইনটা পায় না। আপনারা যারা শো না শুনে না সারা দিন ফোন দেন, এখন আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই শ্রোতা যে আমার নিয়মিত শোনে আমার কথা শোনে, তাই কি না? এখন আপনাদের কি করা উচিত আপনি বলেন, যে আপনারা যারা শো না শুনে সারাদিন ফোন দেন, কি করা উচিত?
2009 সালে থেকে এবিসি রেডিওতে শুনতেছি তাহলে সেটা সবগুলো আমাদের বিথায়।
একদমই বিথায় ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে নিয়মিত আমাদের শো শোনেন, আরো নিয়মিত আমাদের শ্রোতারা বুঝে গেছে আপনি আমাদের নিয়মিত শো শোনেন, অনেক অনেক ধন্যবাদ। মানে আছে না, আমি শুরুতেই শুরু থেকে আমি দেখতেছি যে একের পর এক ফোন আসছে, আগে তো আমরা একটা কথা বলবো তাই না, তারপর তো আপনারা আসবেন।
ও তো আপনারা ফোন নাম্বারটা তাহলে দিয়ে দাও, মোবাইলটা অফ করে।
অবশ্যই আমরা ফোন নিব, কিন্তু আপনাদের জন্য না, যারা শুধু ফোন দেয় শো শোনে না। আপনি তো শ্রোতা না ভাই, আপনি তো শ্রোতা না, আপনি তো শ্রোতা না, আপনি আপনি দেতা। শ্রোতা হচ্ছে যে শোনে, ঠিক আছে, আপনার সাথে দেতা যে শুধু কল দেয়, দেতা নেতা না, আপনি নেন না কিন্তু দেতা, ঠিক আছে।
আমাদের আমরা কিছু শুনলে হবে না, আমরা কিছু প্রশ্ন করতে হবে, আর দেওয়াল নাকি মানুষকে মানুষের বলে না কথা বলতে সব জানে বলি দেওয়াল দেওয়াল।
অনেক ধন্যবাদ। আমি গত সপ্তাহে আমি আমি খেয়াল করছি কয়েকটা শ্রোতা আছে আমাদের, না না একটু উত্তেজিত অনেক ছাতা পুটি মনে হচ্ছে উত্তেজিত, আমি কম উত্তেজিত হয়েছি না। এদের কারণে যেটা হচ্ছে আমাদের যারা অনেক শ্রোতা এবং এদের সংখ্যাটা অনেক বেশি, তারা কিন্তু লাইন পায় না। এরা যেটা কাজ, এরা যেটা করে, শ্রোতা নিজের নামটা বলে, বলার পর আমি অনেক শুনি আপনাদের শো, বলার পর লাইন, ওর নিজের আত্মপ্রচার শেষ, একটা ন্যাশনাল মাধ্যমে আত্মপ্রচার করা হইলো, নামটা বলা হইলো, কই থেকে বলছে দুই চারটা ভুয়া কথা বললো, বলার পর লাইনটা কাটা দেয়। এবং সে আরেকটা রেডিওতে ফোন দেয়, আরেকটা রেডিওতে বলে ভাই আমি তো সারাদিন আপনার এই প্রোগ্রাম শুনি।
না আসলে কি, আসলে কি
ওইটা করো না, না এরা এরা ফ্রিক এরকম কয়েকটা, আমি সবার বলতেছি না কয়েকজন আছে, এটা কয়েকটা ফ্রিক। আমি বললাম আমি যদি এরকম তোমার পাঁচটা আমি যদি করি তারপর তিনটা তুমি পাবো আমাদের আমাদের, আমি যদি বলি যে গত সপ্তাহে আমরা কঙ্কাল নিয়ে শো করছি, সে বলে ভাই আমি রাতে ঘুমাইতে পারিনি সারা রাত ওই স্বপ্নে শুধু কঙ্কাল দিচ্ছি, সে স্বীকার করে ফেলো যে আমি কঙ্কাল নিয়ে।
আমার বললাম
এর মনোযোগ দিয়ে শুনো। আচ্ছা আমার মুডটা আসলে একদম নষ্ট হয়ে গেল, এমনিতেই মন মেজাজ খারাপ, আমার একটা ব্রেক নেই
আজকে, মনে হয় ফোন কম আসবে,
আজকে ফোন আসবেই না আমার মনে
হয়, ফোন আসবে। এই যারা ফোন দিচ্ছে তাদের অনেকে আবার শুনে,
হ্যাঁ আমি নাম্বারটা আরেকবার ফোনে দিয়ে ফেলি,
না না বলতে হবে না। ঠিক আছে আমরা একটা বিরতি নেই, বিরতির পর আমরা ফিরে আসছি, তোমরা শুনছো মেন্টাস বাতি জ্বালা, তোমাদের সঙ্গে আছি আমি রাজীব হাসান, আমাদের সঙ্গে আছে লিমি এবং সিয়াম।
মেন্টাস বাতি জ্বালা Number one for entertainment. For you, only for you. Mentos Bhakti Jalo.
তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান, আমাদের সঙ্গে আছে লিমি এবং আমাদের সঙ্গে সিয়াম আছে। ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, আমি মাঝে মধ্যে রাগ হয়ে কিন্তু মানুষটা আমি আসলে ভালো, কামড় কামড় এই পর্যন্ত কাউরে দিছে এরকম কোনো রেকর্ড নেই। তা আমি একটা অ্যাকচুয়ালি মুডটা একটু অফ হয়েছে,
আস্তে আস্তে কথা বলে কামড় দেয় না,
কামড় দিই হ্যাঁ আস্তে আস্তে কথা বলি, কামড় দিও না, আস্তে আস্তে কথা বলো, রাগ হও কিন্তু কামড় দিও না, খুবই ভালো ট্রেন্ড চলতেছে এখন। হ্যাঁ মুডটা যদি একটু ভারী হয়ে গেছে আমি নিজেই নিজেকে একটা জোক বলে নিজের মুডটা ভালো নিজেই নিজেকে জোক কেমনে বলে যে বুঝলা রাজীব একটা জোক বলে তোমাকে কি জোক বলবেন ভাই, আমি আপনার জোকে অনেক ফ্যান, আরে রাখো আমি আমার জোক তুমি মনোযোগ দিয়ে শোনোই না, না শুনে বলো আমার ফ্যান, আগে জোকটা তো শুনবা, জি ভাই বলেন কি জোক বলবো, আমি বলবো মিয়া তুমি আর কথা কাও কেন। জোকটা হচ্ছে এক লোক একটা কর্মচারী নিয়োগ দিবে,
দিবে
তো কর্মচারী ইন্টারভিউ বোর্ডে ঢুকছে, সে বলছে আমরা একটা কর্মচারী নিয়োগ দিব কিন্তু আমাদের প্রথম শর্ত হচ্ছে কর্মচারীটাকে খুব সৎ দিতে হবে এবং খুব দ্বিতীয় ইয়ে হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এই দুইটা ব্যাপারে আমরা কখনো ছাড় দিব না, সৎ এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। তো আপনার জুতো দেখে মনে হচ্ছে আপনি মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে ঢুকছেন, কোনো মেঝেতে কোনো ময়লা ঢুকে নেই, আমাদের বাইরে যে পাপস রাখা আছে আপনি কি পাপসের পা মুছে ঢুকছেন নাকি না মুছে ঢুকছেন, বলে স্যার আমি জানি পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমি তাই ইন্টারভিউ রুমে ঢোকার আগে ভালো করে পা বসে পা মুছি স্যার, নর্মালি আমি 5 মিনিট পা বসে পা মুছি, আজকে 10 মিনিট মুছছি স্যার। ইন্টারভিউ লোক বললো দেখেন আমি আগেই বলছি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী দরকার, সৎ কর্মী দরকার, আমাদের দরজায় ইন্টারভিউ বোর্ডের দরজায় পাপুসি ছিল না, তো আমাদের শ্রোতা দরকার, অবশ্যই শ্রোতা দরকার, এবং আমাদের 98% শ্রোতা হচ্ছে মনোযোগ দিয়ে আমাদের এই শো শোনে। কিভাবে বুঝবা, তুমি একটা কোন জায়গায় সিয়াম তুমি একটা বেমাস কথা বলে দেখো বা কোন তারা মিস করে না, নট এ সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড,
এবং আমি এত এত রেগুলার শ্রোতা দেখছি
যারা তুমি দেখবা
দেয় না এসু আসে করে নাই।
রংপুর বয় আমাদের এই শো আজকে প্রায় 3 বছর ধরে হচ্ছে, আমি জানি না রংপুর ভাই, আমার ধারণা রংপুর ভাই মাঝখানে অসুস্থ ছিল, হাসপাতালের বেডে তার স্যালাইন ট্যালাইন দেওয়ার অবস্থা ছিল, সে ডাক্তারকে বলছে যে ডাক্তার আমি এক কান আমার রেডিও দেন আমাকে, স্যালাইন ছাড়া হয়তো আমি বাঁচবো, আমার রেডিও লাগবে রংপুর ভাই, তুমি দেখবা যে প্রত্যেকটা শোতে আমাদের টেক্সট করে কোনোদিন। হ্যাঁ একবার আমরা নিজেরই তাকে ফোন করে দিয়েছিলাম, আমি ফোন করা নিশ্চিত করে ফোন তো তোমরা করো, এটা আমরা আড্ডা দিই, কিন্তু শুনতে হবে আড্ডায় আমরা সবাই মিলে আড্ডা দিব তাই না? কিন্তু তুমি দেখবা কিছু লোক কমন বারবার ফোনে আসে, এদের কারণ কি? এরা শো শোনে না, আসলে খুব খারাপ আছে বলো,
মানে যদি কোম্পানির প্রচার বেশি দরকার হয় তাহলে আপনি এনার্জি লাইট বেচতে পারেন।
কণ্ঠের একটা ফোন নেই যদি আমার মনটা মনটা ভালো হয়, আমি একটা গল্প বলতে চাই, খুবই মন খারাপের একটা গল্প,
খারাপ
এবং মন খারাপে মন খারাপে
মন ভালো
করা ফোন
ফোন দরকার আসলে। দেখি হ্যালো, এটাকে দুই কথা
ভালো হয়ে গেল,
তুমি কি শুনতে পাচ্ছ আমাদেরকে?
জি ভাই, আমি অন্তরা বলছি।
হাই অন্তরা, কি অবস্থা?
জি ভাই ভালো, আপনার কেমন অবস্থা?
একদম ভালো আছি, মানে
এতক্ষণ ভালো ছিলাম না, এখন
পুরো ভালো হই নাই বুঝছো অন্তরা, মানে 10% ভালো হয়েছে, আরো 90% এই যে দেখো শো করতে আসছি, এখন না শুরুতেই একটা সোহেল রানা ভাই শুরুতেই মুডটা অফ করে দিল, তুমি প্লিজ মুড অন করো।
কি করলে তোমার মুড অন হবে বলো?
আচ্ছা তুমি আমাকে একটা গান শোনাও।
আমি তো গান অত ভালো গাইতে পারি না, অন্য কিছু বলো।
আচ্ছা তুমি আমাকে নাচ করে দেখাও।
আমি তো নাচতেছি, তুমি দেখতেছো না?
তাহলে গানই তো ভালো ছিল তাইলে ওইটাই গান। আচ্ছা অন্তর কোথা থেকে বলছো তুমি?
মিরপুর থেকে বলছি।
মিরপুর থেকে বলছো, রাইট। অনেকদিন পর বিপুরের, আমি জানি না সিয়াম আমাদের শো করতে আসলে, মানে
মিরপুর থেকে মানুষ ফোন দেয়,
কোইনসিডেন্ট
আসার আগে প্রচার করে আসে
না বুঝছেন, আমি আসছি মিরপুরের মানুষের গর্ব অহংকার বুঝেন না, মানে মিরপুর
থেকে। আজকে আমি একটা মন খারাপের গল্প বলবো আজকে, আর ইনফ্যাক্ট আমাদের শ্রোতারা বেশ কিছুদিন ধরে আমরা গল্প বলতেছি, আমাদের শ্রোতারা জানতে চাচ্ছিল গল্প হয় কিনা, একটা মন খারাপের ভীষণ মন খারাপের গল্প বলবো শুনো। হ্যাঁ
জি ভাইয়া।
ওকে ভালো থেকো, আর তোমার কণ্ঠস্বর খুবই সুন্দর,
এবং তোমার মন খারাপ হওয়ার আগে ভালো করার জন্য রাজীব ভাই তোমার জন্য একটা গান লিখছে।
অন্তরা গো রাগ করো না, অভিমান করে বলো আর কি হবে,
এটা রাজীব ভাই লিখছে। যদি রাগ করে ফেলো আর কি,
মাঝখান দিয়ে প্রচার করে দিলে নিজের।
এটা হলো না, তুমি হচ্ছে ইয়ের মতো করো, যে ইয়ে শো গুলো হয় না রিয়েলিটি শো, যেখানে গান গাইতে আসে
আপনার গায়কি, আপনার গায়কি তো কোনো সমস্যা নেই,
জাজদের মতো। হ্যাঁ
জাজদের গলাটা গায়কের চেয়ে গায়িকার মতো বেশি মনে হয়।
তুমি দাঁড়াও লিমি বলো, বিচারকদের মতো
আপনার উপরের পার্টটা কিন্তু লাগেনি। হ্যাঁ একটু করতে হবে,
একদিন
আমি আসবো তোমাদের সবার সাথে দেখা করতে,
একদিন আইসে লাভ নাই,
এক রাতে আসবো।
হ্যাঁ তুমি আমাদের অ্যাড্রেস লিখে পাঠাতে পারো, কষ্ট করে কেন আসবো, আমরাই চলে গেলাম তোমার বাসায়। তোমার বাসায় কে কে থাকে?
দাদির
নিশ্চয়ই অনেক বয়স, অনেক ঘুমায় তিনি, তোমার আব্বুর ঘুম কেমন বলো তো?
ঘুম আব্বু হচ্ছে এখন ঘুমাবে, আম্মু তো অনেক আগে ঘুমায় গেছে, আব্বু এখনো ঘুমায় নাই।
আচ্ছা তুমি যেটা করবা, তোমার দাদির নিশ্চয়ই ঘুম হয় না যেহেতু ঘুমের ওষুধ আছে, ঘুমের ওষুধ বেশি ডোজ দিও না আবার বুঝছো, আমরা আবার রাত বিরাতে আইনি ঝামেলায় পড়তে চাই না, জাস্ট হ্যাঁ তোমার আব্বাকে একটু হালকা ডোজের একটু ঘুমের ওষুধ, তোমার দাদিকে আমরা সামলাই নিব, সিএম তোমার দাদিকে সামলাবে, আমি তোমাকে সামলাবো।
আর লিমিয়া পাসকে একটা গল্প বলবে, দাদি জাস্ট রেডিওটা কানে দিয়ে দেবে, এমনি ঘুমিয়ে যাবে।
আমার দাদি অনেক সুইট আছে, তোমরা আসলে দাদি অনেক খুশি হবে।
না দাদি থাকলো আর দাদি জায়গা থাকুক না, রাজি ভাই আছে না,
দাদি যেমন আছে তিনটা গল্প তো বলার সময় বল।
আচ্ছা ঠিক আছে,
আচ্ছা গল্পে যেতে চাই, যাওয়ার আগে একটা মন খারাপ টাইপের আসলে আমার মন মুডটা এখন আসতেছে না। আচ্ছা ঠিক আছে গল্পে চলে
আসি,
আমাদের গল্পে ন্যাচারালি গল্পে নায়ক থাকে, নায়িকা থাকে, ভিলেন থাকে, আমাদের গল্পে শুধুমাত্র নায়িকা আছে, নায়ক নাই, নায়ক নাই, ভিলেন আছে, ভিলেনের প্রসঙ্গে পরে আসি। নায়িকাটার নাম হচ্ছে নায়িকার নাম কি দেওয়া যায়, নায়িকার নাম ধরো ফুলি। আমি জানি যে মানে ফুলি নামটা ঠিক নায়িকার সঙ্গে যায় না, নায়িকার নাম যেমন সিয়ামের নায়িকাদের নাম খুব ইন্টারেস্টিং হয়, অনিন্দিতা, তারপর সিয়াম কি অপরাজিতা, অন্তরা, অন্তরা, খুব সুন্দর সুন্দর নাম হয়, এবং নায়িকাদের নাম আমি জানি না বেশিরভাগ
সিয়ামের অন্তরের প্রতি একটা,
কিন্তু আমার আমার গল্পের নায়িকার নাম আসলেই ফুলি, এবং তোমরা জানো যে ফুলির নর্মালি কাজের মেয়েদের নাম
ম্যাডাম ফুলি,
ম্যাডাম ফুলি, এবং আমরা মানে কিছু কিছু নামে নাম নাক শিটকাই, ফুলি এরকম একটা নাম, কি নাম ফুলি, ফুলি আসলেই কাজের মেয়ে টাইপের, কাজের মেয়ে টাইপের, এবং আসলেই কাজের মেয়ে, কাজের মেয়ে এই অর্থে খুবই কাজের মেয়ে, খুবই লক্ষ্মী মেয়ে, সে তার বয়স ধরো বা 16-17 বছর হবে, 16-17 বছর বা ধরো আরেকটু 21-22 বছর ধর আরেকটু বাড়াই দিলাম 21-22 বছর বয়স, এই বয়সে তার পড়াশোনা করার কথা, কিন্তু সে পড়াশোনা বাদ দিচ্ছে, তার গান নিয়ে তার ভীষণ প্যাশন, তার গানটাকে সে ভীষণ ভালোবাসে, কিন্তু সে গানও বাদ দিয়ে দিছে, তার জীবনে ধরো কোনো অলংকার সে পরে না, তার একটা ঘড়ি ছিল সেই ঘড়িটাও সে বিক্রি করে দিয়েছে, তার জীবনের সবচেয়ে বড় অলংকার, সবচেয়ে বড় রত্ন সে মনে করতো তার হারমোনিয়াম, এতটাই ভালোবাসত সে হারমোনিয়ামটা, এবং সেই হারমোনিয়াম সে পেয়েছিল তার মার কাছ থেকে, সেই হারমোনিয়ামের রিডে রিডে হারমোনিয়ামের যে কিগুলো থাকে সেখানে তার মায়ের স্পর্শ আছে, এবং ফুলি যখন খুব ছোটবেলা ছোট ছিল সেই ছোট তুল তুলে মিষ্টি ফুলির আঙুলের স্পর্শ সেখানে আছে, এতটাই ভালোবাসত সে হারমোনিয়ামটাকে, কিন্তু সেই হারমোনিয়ামটাকেও সে বিক্রি করে দিয়েছে। ফুলি মেঝেতে ঘুমায়, মেঝেতে ঘুমায় তার মানে এই অর্থে না যে সে কিন্তু কোনো বাসার কাজের মেয়ে এমন, সে তাদের নিজেদের বাসায় থাকে, এটা মধ্যবিত্ত পরিবার, সে মেঝেতে ঘুমায় এ কারণেই, তার বিছানায় তার মা ঘুমায়, তার বিছানায় মা ঘুমায়, চাইলে মায়ের পাশে তো ফুলিও ঘুমাইতে পারত, ফুলি এই কারণে ঘুমায় না যে তার মা সারা রাত বিছানার এপ্রান্ত উপ্রান্ত ছটফট করেন, ফুলি একদিন দেখছে যে মানে সে যদি শুয়ে থাকে মার পাশে মা ঠিক অতটা আরাম পান না, অতটা ছটফট করতে পারেন না, সে মাকে কিছু না বলেই সে বলছে মার জন্য পুরো বিছানাটা রেখে দিয়ে সে মেঝেতে ঘুমাইছে, তার মা যে ছটফট করেন এটা কিন্তু তার অভ্যাস না, তার মা ছটফট করেন যন্ত্রণায়, তার মা ছটফট করেন কষ্টে, কারণ তার মা ভীষণ রকমের একটা অসুখে আক্রান্ত, এতটাই অসুখ যে ফুলিরা দীর্ঘদিন হাসপাতালে নিয়ে তার মাকে রাখছিল, খুবই সরকারি হাসপাতালে, তাদের সাধ্য ছিল না ভালো কোনো হাসপাতালে নেওয়ার, সেই হাসপাতালে ডাক্তাররা বলছে যে আপনার মারা ট্রিটমেন্ট করার কোনো মানে হয় না, উনি আর বেশি দিন বাঁচবেন না, আপনারা তাকে বাসায় নিয়ে যান, বাসায় নিয়ে গেলে যেটা হবে আপনাদের হাসপাতালে তো সবসময় তিনি তার ছেলেমেয়েদেরকে দেখতে পান না, সবসময় আপনারা থাকেন না, যেই কটা দিন উনি বেঁচে আছেন সেই কটা দিন উনি যেন একটু সুখে শান্তিতে থাকেন, একটু যেন কাছের মানুষদের মুখ দেখতে পারেন, তো ফুলি এরকম যেহেতু মা খুব অসুস্থ, এবং খুবই রূঢ়ভাবে যদি বলি যে ফুলি এবং তাদের পুরো পরিবার মার এই চিকিৎসার পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেছে, শারীরিক ক্লান্তি তো আছেই, মানসিক একটা ক্লান্তি আছে, সবচেয়ে বড় কথা মার চিকিৎসার খরচ তো একটা বিশাল বিশাল খরচ, ফুলির বাবা খুবই ছোট একটা সরকারি চাকরি করতো, অবসর নিয়ে নিছে এবং তার পেনশনের টাকায় কোনো মতো চলে, ফুলির একটা দুই ভাই, তার মধ্যে বড় ভাইটা খুব ভালো মোটামুটি চাকরি করত, কিন্তু বড় ভাইয়ের বউ সে এই সংসারে এসে এক মাসের মধ্যে বুঝে গেছে যে এই সংসারটা পুরোপুরি তার স্বামীর উপর নির্ভরশীল, এবং এই সময় আমি ফুলির ভাবিকে বা বৌদিকে আমি স্বার্থপর বলবো কিনা আমি জানি না, স্বার্থপরই হয়তো, কিন্তু সে তার নিজের সংসার দেখছে, তার স্বামীকে সে জোর করে আরেকটা ভাড়া বাসায় নিয়ে গেছে, ফুলিদের সামনে আর সে আর থাকে না, ফুলির আরেকটা ছোট ভাই আছে, ফুলির বয়স যদি 21-22 হয় ধরো তার ভাইয়ের বয়স হচ্ছে 28-29 বছর বয়স, ভাই অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স করা হয়নি, এবং একদম ফুল টাইম বেকার, কিছু বেকার আছে হাফ টাইম বেকার, কিন্তু সে একদম ফুল টাইম বেকার, ফুল টাইম বেকারটা হচ্ছে সবচেয়ে ব্যস্ত হয়, তাদের ভয়ঙ্কর ব্যস্ততা, তুমি যে মানুষটার চাকরি বাকরি করে তাকে তুমি একটা নির্দিষ্ট সময় হলে বাসায় পাবা, কিন্তু বেকারদেরকে তুমি কখন বাসায় পাবা, তারা সবসময় ছুটছে, এত ব্যস্ত, তাদেরকে তুমি বাড়ির কমন কিছু কাজ তাদেরকে দেওয়া হয়, কারেন্টের বিলটা দাও, গ্যাসের বিলটা দাও, দেখবা যে
সেটা সময় পায়
না, মাস পার হয়ে যায় তাদের কারেন্টের বিল দেওয়া হয় না, যখনই জিজ্ঞেস করি কারেন্টের বিল দিছিস, ফুলি জিজ্ঞেস করে ভাইয়া কারেন্টের বিল দিছিস, আরে খুব ব্যস্ত রে, তুই দে এই মাস, তুই দে এই মাস, তুই দে আমি পরামর্শ দিয়ে দেবো, এতটাই ব্যস্ত, ফুলি বাধ্য মানে ধরো ইন্টার পাস করছে, এইচএসসি যেটা আমরা বলি, পাস করে ফুলির বাবা চেষ্টা করছেন তার বিয়ে দিয়ে দেওয়ার, এটাও এক ধরনের মুক্তি। এবং এই পরিবারটা যে কোনো উপায়ে মুক্তির পথ খুঁজছে, ফুলিকে বিয়ে দিয়ে একটা মুক্তির পথ খুঁজছে, তার মেজ ভাই, তার নাম তমাল, তমালকে একটা কোনো মতে কোনো জায়গায় একটা সেটেল করে দিয়ে মুক্তির পথ খুঁজছে, সবচেয়ে বড় মুক্তির পথ খুঁজছে এই পরিবার। তাদের যে মা, সেই মার মৃত্যু কখন হবে, খুবই রূঢ় শোনাচ্ছে, খুবই নির্মম শোনাচ্ছে, কিন্তু এই পরিবার চায় মা মারা যাক। মারা গেলে খরচ বাঁচবে, মার চিকিৎসাও তার ঠিক মতো করতে পারছে না। সবচেয়ে বড় কথা, এই যে মা এত যন্ত্রণায় ছটফট করে, মা এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে। মা মারা একদিন যাবেই, হ্যাঁ মা মারা গেলে কষ্ট হবে হয়তো, কিন্তু মা যে মুক্তিটা পাবে, সেই মুক্তিটা তাদেরকে আনন্দ না দিক, আনন্দ দেওয়ার প্রশ্নে আসে না, স্বস্তি দেবে। যাক, এই কষ্টকর অধ্যায়ের এই গত চার পাঁচ বছর ধরে যে প্রতিদিন অন্তহীন কষ্ট, মার চোখের সামনে এরকম একটা মানুষকে প্রতি মুহূর্তে যন্ত্রণা ছটফট করতে দেখা করছে, এবং সেটা যদি আপন মা হয় সেটা থেকে মুক্তি মিলবে। ফুলির হঠাৎ করে রাতে ঘুম ভেঙে গেছে, সে মেঝেতে ঘুমায়। ঘুম ভেঙে গিয়ে সে প্রথমে যেটা করে, বিছানায় গিয়ে দেখে মা কেমন,
মা ঠিক আছে কিনা।
এবং ফুলি অবাক হয়ে আবিষ্কার করলো, অনেক চার পাঁচ বছর পর এই প্রথম মার মুখে হাসি, মার মুখ একদম হাসি, স্থির হাসি, মা ঘুমের মধ্যে মা হাসছে। এবং সেই হাসি দেখেই ফুলি বুঝে গেল মা মারা গেছে। কারণ মা একমাত্র কারণেই হাসতে পারে যদি তার মৃত্যু হয়, এছাড়া তার হাসি আর কোনো কারণ নেই। ফুলি কিন্তু কাঁদেনি, আমি তো তোমাকে আগেই বললাম যে ফুলির কাঁদার প্রশ্নে তারা অপেক্ষা করছিল কখন মা মারা যাবে। ফুলি অনেক স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করছে, বিশেষ কষ্ট পাইছে অস্বীকার করবো না, কষ্ট পাইছে, কিন্তু খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো যারা এরকম তারা বুঝতে পারবে এটা 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 অদ্ভুত অনুভূতি সামনে তাদের দাঁড় করায়। একই সঙ্গে মা হারানোর যন্ত্রণা আছে, একই সঙ্গে একটা স্বস্তিও আছে যে মা তাকে যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। ফুলি এখন ডিসিশন নিতে পারছে না সে কি করবে। তার বাসায় দুইটা লোক আছে, একটা হচ্ছে তার ভাই পাশের ঘরে ঘুমাচ্ছে, আর তার বাবা আছে, বাবা অনেক বৃদ্ধ। এখন ফুলি ঠিক করলো সে কি বাবাকে জানাবে, ভাইকে ডেকে তুলবে। এখন রাতি বা কত, ফুলি আগেই বলছি যে ঘড়ি বিক্রি করে দিছে, সে জানে না। এবং ফুলি ভাবে যে ঘড়ি দেখেই সময় বলতে হবে, এমন কোনো কথা নাই, দিনের আলো দেখে সময় বলা যায়, সূর্যের আলো কোথায় পড়লো, ছায়াটা কিরকম, এটা দেখেও কিন্তু সময় বলা যায়। এবং যারা খুব নিম্ন মধ্যবিত্ত বা খুবই খুবই হীন দরিদ্র তুলিদের পরিবারে, তারা শুধু আলো আর ছায়া দেখে না, তারা অন্ধকার দেখেও সময় বলতে পারে,
আকাশের তারা দেখে বলা যায়,
আকাশের তারা দেখে বলা যায়। তো তুলি বুঝলে এখন অনেক রাত, চারটা সাড়ে চারটা বাজবে, একটু পরেই হয়তো ভোর হবে, একটু পরেই আজান দিবে। সেই মুহূর্তটা ঠিক মানে অদ্ভুত একটা মুহূর্ত, যেখানে সময় খুব ধীরে ধীরে বয়,
থেমে যায়।
সে ঘর থেকে বের হলো, বের হয়ে দেখলো যে বাইরে একটা বারান্দায় জল চৌকি থাকে, সেখানে তার বাবা বসে বসে ঘুমিয়ে পড়েছে। তার বাবা ওই জল চৌকিতেই থাকে, জল চৌকিতে শুয়ে থাকে। তার বাবা মানে বোঝা যায় যে বাবা সারা রাত, বাবারও খুব একটা ভালো ঘুম হয়নি, তিনি বসে বসে ঘুমিয়ে পড়েছেন, শোয়ার আর তার মাথায় ভাবনাটা আসেনি। বাবার আরেকটা সমস্যা, বাবার এমন একটা বয়সে আছেন যে বাবা তার সময়টা এলোমেলো হয়ে গেছে, ওই বয়সটাই গেছে। যেমন ধরো বিকাল সন্ধ্যা হতে না হতেই তিনি বলে যে আমার রাত এত রাত হয়ে গেছে, আমাকে এখনো তোরা খাইতে দিবি না, বা একটু আগেই খাইছে, তারপরে বলে মা ফুলি প্রচন্ড ক্ষুধা লাগছে খাইতে দে, একটু আগেই খাইছে, ভুলে যায়, সেই বয়সে আছে বাবা। এবং ফুলির খুব মায়া লাগলো বাবাকে দেখে, বাবার পরনে শুধু সোয়েটার, পাশে একটা চাদর পরে আছে, এরকম শীতের তাপ, বাইরে তারও ঠান্ডা। ফুলি আস্তে করে বাবার গায়ে চড়িয়ে দিল, এবং সে অবাক হয়ে খেয়াল করলো বাবার পরনে যে সোয়েটার, সেই সোয়েটার অদ্ভুত একটা ডিজাইন আছে, অদ্ভুত সুন্দর একটা ডিজাইন আছে। এই অদ্ভুত সুন্দর ডিজাইনটা উলের বুননে তৈরি না, সোয়েটারটা ছিঁড়ে ছিঁড়ে
সেই ডিজাইন,
মানুষ ওল বনে। ফুলির মনে হইলো কে যেন ছেঁড়া বুনছে, এতটা সুন্দর একটা শিল্পিত একটা নকশা তার বাবার। বুকের মধ্যে সোয়েটারের মধ্যে। তো বাবা এরকম সে ভাবলো কি বাবাকে কি সে ডেকে তুলবে, তো ডেকে তোলার কি দরকার, এখন তারও একটু অস্থির লাগছে, একা একা লাগছে, খুবই নিঃসঙ্গ লাগছে, সে কি করে এখন এই রাতে সে করবেটা কি। আবার সে ভাবলো যে ভাইকে যে ডেকে তুলবো, ডেকে তোলারই বাদ দরকার কি, এমনি ভাই আগের রাতে খুব রাত করে ফিরছে, ধরো দেড়টা দুটার দিকে বাসায় ফিরছে, বললাম সে খুবই ব্যস্ত, ভয়ঙ্কর ব্যস্ত, নানা রকম প্রজেক্ট নিয়ে ব্যস্ত। আর এমন তো না যে রোগী মরমর অবস্থা, রোগী যদি মরমর অবস্থা হয় তখন একটা ব্যস্ততা থাকে, তখন কিসের ব্যস্ততা থাকে, যে দ্রুত একটা ডাক্তার ডাকতে হয় বা জরুরি আত্মীয়-স্বজনদেরকে খবর দিতে হয়, সেই ব্যস্ততা তো নাই, বা ডাক্তাররা ফোন দিতে হয়, ডাক্তাররা বলে অমুক একটা ওষুধ এখনই খাওয়ান, সেই ব্যস্ততা তো নাই। মা মরা বাসি হয় কিন্তু মরার খবর কখনো বাসি হয় না, মরার খবর তুমি যখন যে মানুষটাকে দিবা তখনই সেটা টাটকা খবর। মরা যে মানুষটা মারা গেছে তার খবর তুমি যদি ছয় ঘন্টা পরেও কাউকে দাও, সেই ছয় ঘন্টা পরেও তার কাছে খবরটা টাটকা হবে। মরা বাসি হয় কিন্তু মরার খবর কখনো বাসি হয় না। আর পুলি ভাবলো যে তারা যেরকম পরিবার সেখানে মৃত্যু নিয়ে শোক করার কোনো উপায় নাই, মৃত্যু নিয়ে শোক করবে তাদের চেয়ে একটু ভালো মধ্য মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তরা, উচ্চবিত্তদের মৃত্যু মানে সেটা হুলস্থুল ব্যাপার, রোগী মরমর অবস্থাতেই সব আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়ে যাবে, ভোর নাগাদ একের পর এক ট্যাক্সি সিএনজি বাসার এর মধ্যে কেউ কেউ সিএনজি থেকে নামার সময় সিএনজি এর সঙ্গে ঝগড়াও করবে, কাটতেছে এদিকে হু করে কাটতেছে, কিন্তু একই সঙ্গে সিনজালশন ধরা করতে এইখান থেকে মিরপুর থেকে মোহাম্মদপুরের ভাড়া এত হয়, ধরো সিয়াম আসছে আমি মারা গেছে, সিয়াম আসছে, সিয়াম রাখতে আর রাজীব ভাই চলে গেল, এই সিএনজি আলা আমি চেনো আমার, আমি প্রত্যেক দিন মোহাম্মদপুর থেকে মিরপুর ভাড়া এখানে কখন 200 টাকা মিটারে ওঠে, হ্যাঁ আমি তো বলছি মিটারে 20 টাকা বাড়াই দেবো, আর রাজীব ভাই বাড়াই গেলো চলে গেল, কম করে নাও না 100 টাকা নাও, সে তখনও এরকমই করে। এবং মরা বাড়িতে খাওয়া যায় না, কিন্তু এত লোক চলে আসলে তাদের তো কোনো একটা ব্যবস্থা করতে হয়, কেউ তার মধ্যে বা যে হয়তো আড়ালে কেউ রান্না করতেছে বা কেউ পাশের বাড়িতে খাবার আনছে, এর মধ্যে খাওয়া ঠিক হবে কিনা ভাই বা কেউ ঠিকই খাচ্ছে, ছোট বাচ্চারা
এখন তো ডেকোরেটর ভাড়া করে মহা আয়োজন করে মরা বাড়িতে খাওয়ানো হয়,
সেটাই
আগে একটা সময় ছিল যে সময় আমরা শুনতাম যে যেই বাসায় কেউ মারা যাবে সেখানে চুলা জ্বলবে না, অথচ দেখা যায় ঠিক আছে বাসায় চুলা জ্বলে না হয়তো ভেতরে, কিন্তু বাহিরে ঠিকই বিশাল বড় বড় ডেকচি করে রান্না বান্না করা হচ্ছে, ওটার জন্য আলাদা একটা বাজেট,
সেটাই তো ফুলি সে এখন ভাবলো যে আমরা তো বড় লোক না আর আমাদের খবর দেওয়ার কেউ নেই, একমাত্র আছে বড়দা,
আচ্ছা
বড় ভাই, বড় ভাইকে এই রাতে কিভাবে খবর দিই, তাদের বাসায় না আছে মোবাইল ফোন না আছে টেলিফোন, আর এখন খবর দিলেও তার বৌদি আদৌ আসতে দিবে কিনা, হয়তো আসতে দিবে, তারপর ঠিক আছে ধীরে সুস্থে আগে ছোট ভাইকে ডেকে তোলা দরকার, কিন্তু ছোট ভাইকে ডেকে তোলার আবার বড় সমস্যা হচ্ছে যারা বেকার থাকে তাদের ব্যস্ততার একটা খুব কমন পার্ট হচ্ছে চা, তো ওর যে ছোট ভাই মানে তার চেয়ে বড় বয়সে দুই ভাই, বড় ভাই আর ছোট ভাই, ছোটদা বলে সে তমাল, তমালের আবার চায়ের ভয়ঙ্কর নিশে এবং তাকে ঘুম থেকে ডেকে তুলেই প্রথমে চা বানাতে দিতে হয়, তো তুলি রান্নাঘরে গেল, রান্নাঘরটা অন্ধকার কারণ রান্নাঘরের সুইচটা অনেক দিন থেকে নষ্ট, সেটা ঠিক করা হয় না এবং সুইচ ঠিক করাটাই তুলিদের জন্য সমস্যা, অন্ধকারে রান্না করা তুলিদের জন্য সমস্যা না, কারণ এমন একটা সময় আসে এই সময় চাইলেও নর্মাল সুইচ কিন্তু পাওয়া যায় না, সব সুইচের নানা রকম নকশা ডিজাইন এবং একটা সুইচের যা দাম 200-250 টাকা সেটা দিয়ে তুলিদের ফ্যামিলি
অনায়াসে অন্তত
এক দুই দিন হয়তো কাটায় দেওয়া যেতে পারে। এবং সে চা বানাইতে গিয়ে হঠাৎ করে খেয়াল করে দেখলো যে চা পাতাও প্রায় শেষ হয়ে গেছে, একদম তলায় কিছু লেগে আছে, সে ভাবলো যে আর একটু ভোর হোক তখন তমালকে ডেকে দেওয়া যাবে, তখন ছোটটাকে ডেকে দিয়ে যেটা করা যাবে তাকে পাশে যে সামনে যে ছোট হোটেল আছে ওকে বলা যাবে তুই এক কাজ কর ওখান থেকে বা নিয়ে আয় তিন কাপ চা নিয়ে আয় তুই আমি আর বাবা বসে একসঙ্গে খাবো। ছোটদার হচ্ছে যেটা বললাম ভয়ঙ্কর ব্যস্ত কি, সে নানা রকম প্রজেক্ট, সে গতকাল রাতে যেমন আসছে বুঝলি মানে ফুলি এইবার আমার মোটামুটি একটা প্রজেক্ট আমি একদম দাঁড় হয়ে যাবে, কি হবে দাঁড় হয়ে যাবে বল আমাকে, বলে আমি এবার যে ব্যাংকের সঙ্গে কথা বলছি তারা আমার প্রজেক্ট শুনে ব্যাপক খুশি, তার লোন দিতে আমার সঙ্গে রাজি, শুধুমাত্র লোনের অ্যামাউন্টটা সাইজটা একটু কমাইতে হবে আর একটু ব্যাংকের ম্যানেজারকে লোন থেকে একটা পার্সেন্টেজ দিতে হবে। একদম তোর কোনো সমস্যা নাই, একদম চমৎকার সবকিছু আমি গুছাই ফেলছি, সব তোর কোনো চিন্তা নাই। আর আমার যদি ব্যবসাটা একটু দাঁড়ায় যায় মাকে আমরা নিয়ে এতে যাবো, এবং সে ভাইয়ের এইসব গোফে তেল দেওয়া মার্কা গল্প শুনতেই বুঝে গেছে যে ভাইয়ের এবারও লোনের চাকরিটা লোনটা হয়নি। তার এইসব ব্যবসার প্রজেক্ট সবচেয়ে ভালো আটকল। গতকাল দুপুরে আবার অদ্ভুত একটা ঘটনা ঘটছে। অনেকদিন পর তার বড় ভাই আসছে, অনেকদিন পর বড় ভাই আসছে এবং সে বড় ভাইকে দেখে একদম হেসেই দিছে, তাই হেসেই দিছে এই জন্য যে তাকে যে বড় ভাইয়ের এক হাতে ধরা সুটকেস, সে বড় চাকরি করে, আর এক হাতে একটা কাগজের প্যাকেট, সেই প্যাকেট থেকে হলুদ রঙের একটা ইয়ে বেরোচ্ছে, রং বেরোচ্ছে এবং তার অফিসের সাদা শার্ট মোটামুটি মাখামাখি, কারণ সে ওই প্যাকেটে প্রচুর পরিমাণে ডিম কিনছে। সে যেহেতু হঠাৎ হঠাৎ আসে, ধরো নর্মালি আমরা ডিম কিনি কি বড় জোর চারটা আটটা এক ডজন, আমরা তো আর 50 সেটা ডিম কিনি। তার বড় ভাই তার একটা অনুসূচনা বোধ আছে, যেহেতু সেই বাসায়
এখান থেকে চলে গেছে
পারে না, তো সে আসার সময় 50-60টা ডিম এরকম প্যাকেট করে নিয়ে আসে এবং সে প্যাকেটটা ধরবে না,
বুকে ধরে নিয়ে আসছে।
এর মধ্যে একটা দুটা ডিম ভেঙে উঠছে এবং মোটামুটি একদম
সাদা শার্টে ভরে গেছে।
তো সে কোনো মতে ডিমটা দিয়ে বলতেছে তুই ধর, আমি অফিসে মোটামুটি একটা ছুটি বের করে আসলাম, অনেকদিন আসা হয় না, মা কেমন আছে, আমি চলে যাব। তো সে ফুলি বলতেছে যে দাদা তুই যে যাবি, তুই বাসায় গেলেই তো তুই ধরা খেয়ে যাবি। তো বৌদি প্রথমে বললো তোর তোমার বুকের মধ্যে
কেন,
হ্যাঁ পৃথিবীতে অনেক স্বামী তার স্ত্রীর কাছে নির্যাতিত হয়েছে ষাটের মধ্যে চুল পাওয়ার কারণে, আর তুই হচ্ছিস পৃথিবীর প্রথম স্বামী হবি শীতের রোদ, যখন চন্দন একটা রোদ ওঠে সেই রোদে রোদে দ্রুত শুকায় যাবে, তুই এক কাজ কর তুই গোসল করে নে। ফুলিদের বাসায় একটা আঙিনায় একটা নলকূপ আছে, সেই নলকূপে চেপে চেপে তার বড় ভাই গোসল করলো এবং এর মধ্যে সে তমালের লুঙ্গি পরলো এবং তলা তমালের লুঙ্গি দেখে সে অবাক হয়ে গেল, একদম ছিঁড়া ফাটার লুঙ্গি, বললো আর লুঙ্গি নাই, বললো না রে বড়দা আর আমাদের লুঙ্গি নেই, একটাই দুটাই লুঙ্গি, একটা বাবা পরে একটা তমাল পরে। তারপর সে বলে তুই এক কাজ কর আমাকে একটা প্যান্ট আর একটা অন্তত শার্ট এনে দে তমালের, সে শার্ট এবং প্যান্ট এনে দিলে ওটার অবস্থা আরো খারাপ। তো তমালের বড় ভাই সে বলতে সে এ তো ফকির অবস্থা, ওর তো একটা দেখি নতুন একটা জামা কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে, এটার তো কোনো উপায় নেই। তারপর শার্টটা শুকাইছে, সে শার্টটা পরছে, তার পর বলতেছে না রে আর থাকবো না, সে নানা রকম একটু পর পরই বলতেছে না রে আর থাকবো না, বলতে বলতে সে আসছে সকালে, এর মধ্যে দুপুর হচ্ছে। তো বলে দাদা দুপুর হয়ে গেছে তুই খেয়ে যা, ডিম আনলেই অনেকদিন পর আমাদের বাসায় ডিম রান্না হলো, ডিমটা খা একটু। সে ফুলির বড় ভাই বলতেছে না রে কোথায় একদম নাই, বাসায় গিয়ে খাবো, বলতে বলতে তো আছে দে অল্প একটু দে, বোঝা যায় সে আরেকটু সময় বাসাটায় থাকতে চায়, আরেকটু সময় বাসাটায় কাটাতে চায়। কিন্তু একবারও সে পাশের ঘরে গেল না, পাশের ঘর থেকে খুবই যন্ত্রণা কাতর একটা বৃদ্ধা বলে উঠলো কে খোকা, খোকা এসেছিস? তো ফুলিকে তার ভাই ইশারা করলো তুই বলিস না, কারণ বড় সন্তানের প্রতি মার একটা অদ্ভুত আবেগের সম্পর্ক থাকে এবং ফুলির বড় ভাই জানে যে আমি গেলে মা খুবই ভালো, অনেকদিন পর হয়তো মা একটু ভালো বোধ করবে, ভালো লাগবে আমি যদি তার পাশে বসে থাকি, কিন্তু তার চেয়েও বেশি খারাপ লাগবে আমি যখন চলে যাব। তার ভালো লাগার মুহূর্তটা খুবই ক্ষণিকের, খারাপ লাগার মুহূর্তটা আমি দেখতে চাই। তো সে ফলিক ইশারায় বলতে বলিস না যে আমি আসছি,
এমন হতে পারে যে একটা অনুশোচনা বোধ থেকে সে তার মায়ের সামনে, একটা অপরাধী বোধ থেকে,
এমন হতে পারে যে। তো এরকম সে মোটামুটি দুপুরের ভাত টাত খেয়ে তারপর নিজের শার্ট প্যান্ট পরে তার বড় ভাই চলে গেল। তো আমরা আগের দিনের গল্প বলছিলাম, সেই দিনের সেই রাতেই ফুলির মা মারা গেছে, ফুলি ঘুম থেকে মাঝরাতে ঘুম থেকে উঠে বুঝতে পেরেছে মা মারা গেছে। সে শুধুমাত্র আগের দিনের স্মৃতিগুলোই তার চোখে ভাসছে, সে ওগুলোই মনে করার চেষ্টা করছে, এবং এরই মধ্যে ফুলির স্মৃতি থেকে মায়ের মৃত্যুটা যেন হারিয়ে গেছে, সে নানা রকম ভাবনা থেকে করতে করতে মায়ের মৃত্যুর ভাবনাটাই তার মন থেকে হারিয়ে গেছে। সে চা বানাবে কিভাবে, চা পাবে কোথায়, কারণ একটু পর তার ভাইকে ডেকে তুলতে হবে, সেটা নিয়ে সে বেশি চিন্তিত মার মৃত্যু নিয়ে নয়। ছোট্ট একটা বিরতির পর আমি ফিরে আসছি, তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে আছি আমি রাজীব হাসান, আমাদের সঙ্গে আছে লিমি এবং সিয়াম আছে। আমরা আজকে একটা গল্প বলছি, ফুলির গল্প। ফুলির মা মারা গেছে, কিন্তু সে এটা নিয়ে চিন্তিত না, সে বেশি চিন্তিত তার ঘরে চা পাতা নেই, সে তার ছোটদা একদম বলা যায় যে সে ছোট ভাইকে মজা করে বলে চাউদ্দোলা। সিরাজউদ্দোলার পর চার কারণে প্রথম যে ব্যক্তি চায়ের কারণে, মানে চায়ের নবাব বলা যায়, চাউদ্দোলা মজা করে বলে ভাইকে। তো সে গেল ছোটদার ঘরে, গিয়ে দেখলো যে ছোটদা খুবই খুবই অনেকদিন পর যেন খুব তৃপ্তি নিয়ে ঘুমাচ্ছে, এবং ফুলির মনে হইল তৃপ্তি নিয়ে ঘুমানোর কারণ একটাই, অনেকদিন পর গতকাল রাতে ছোটদা মন ভরে ভাত খেয়েছে। কি যে তার, যদি মানুষের কিছু কিছু মানুষের ভাত খাওয়া দেখার মধ্যে যে এত আনন্দ থাকতে পারে, সে যখন খাচ্ছিল হাবুস খুবুস করে, মনে হচ্ছিল যে কতদিন তার ছোটদা তমাল মন ভরে খায়নি, মন ভরে খাওয়া হয়নি, এবং খাইছিল হচ্ছে অনেকদিন পর তাদের বাসায় ডিম রান্না হয়েছে, এবং এটা খুবই কোনো স্পেশাল কোনো রান্না না, খুব সিম্পল রান্না হয়তো আমাদের কাছে, ফুলিদের ফ্যামিলির কাছে যারা বেশিরভাগ দিনই তাদের রান্নায় থাকে, তারা ভাত আলু ভর্তা আলু ভাজি,
হ্যাঁ সেটাও থাকে না,
আলুর ডালনা আলুর নানা রকম পদ সব আলু কেন্দ্রিক, আলু আর ভাত, ভাত আর ভাত দিয়ে আলু খায়, আলু দিয়ে ভাত খায়। তো অনেকদিন পর তাদের বাসায় প্রচুর ডিম দিয়ে রান্না হয়েছে, এবং গতকাল রাতে যখন তমাল ফিরছিল যথারীতি হেভি ব্যস্ত এবং বললো এই আমি আজকে খাবো না, আমার জন্য খাবার টাবার রাখিস না, আর তোকে বলছি না যে ঘুমায় পড়বি আমি না আসার আমার জন্য অপেক্ষা করবি না, এইসব কি নাটক কি, এসব এসব নাটকের তো কোনো দরকার নেই, আমি খেয়ে আসছি ঘুমায় যা। ফুলি তার ভাইকে খুব ভালো করেই জানে, তাদের রক্তের সম্পর্ক, নারীর সম্পর্ক তাদের, সে জানে যে তার ভাই এর আগে বাসায় দুপুরবেলার খাওয়াটা বন্ধ করছিল এই যুক্তিতে যে এক বেলা না খেয়ে বাসায় যদি কিছু সেভ করা যায়, এখন তার ভাই ঠিক করছে দুই বেলাই খাবে না, এবং তার ভাইও এমন কোন মহা তারকা না যে বা বিখ্যাত ব্যক্তি না যে লোকজন তাকে ডাকে খাওয়া হবে, এক দুই দিন হয়তো বন্ধুরা খাওয়া হবে। তো বললো যে তুই যে আজকে রাতে খাবি না বললি কোথায় খাইছিস, তো কোনো ধারণা আছে কোথায় খাইছিস, বুঝিস চাইনিজ চাইনিজ রেস্টুরেন্টে খাইছে। সে ফুলি হাসতে হাসতে বলে চাইনিজ রেস্টুরেন্টে তুই তো কোনোদিন গেটে দাঁড়াস না, তুই চাইনিজ ভিতরে ঢুকে খাইছিস, কি প্রেম করিস কারো সাথে, প্রেম করিস চাইনিজ রেস্টুরেন্টে খাইছিস খাইতে গেছিস, তাহলে এই জন্য তোদের মতো আসলে এইসব মূর্খ মানুষদের নিয়ে আমার চলাফেরা করতে ইচ্ছা করে না, এই জন্য বাসায় আমার আসতে ইচ্ছা করে না, এইভাবে দুইওয়ালা ভাত খাওয়া বন্ধ করছে বাসায় এসে বন্ধ করে দেবো, আরে আমি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে মিটিং করতেছিলাম, তোকে বললাম না যে আমার লোনটা হয়েছে, ওইটার একটা ফলো আপ মিটিং ছিল আজকে, আমি আরো ডিটেলস প্ল্যান নিয়ে গেছিলাম। তো সে ফুলি এসে দিয়ে বললো দাদা তোর ডিটেলস প্ল্যান কি, আগে তুই প্ল্যান করতে প্রথমে পেন্সিলে লিখতি রাফ প্ল্যান, তারপরে কলমে লিখতি কারেকশন করে, তারপর ফাইনালি তুই কম্পোজ করতি, তারপর এক সময় তোর কম্পোজ করার টাকা শর্ট পড়লো, তুই যেটা করলি ডাইরেক্ট কম্পোজ করাইতে নিয়ে গেলি, আর পেন্সিল দিয়ে লেখা কি দরকার, মাথার মধ্যে রাফ মাথার মধ্যে ফাইনাল ডাইরেক্ট কম্পোজ, এইটা নিয়েও যে এক পর্যায়ে গিয়ে তোর কম্পোজ করার টাকাও শেষ হয়ে গেল, তারপর তুই কলম দিয়ে লেখা শুরু করলি, প্রথম পেন্সিল দিয়ে লিখিস তারপর কলম দিয়ে লিখিস, পেন্সিল দিয়ে সেমিফাইনাল প্ল্যান কলম দিয়ে ফাইনাল, ওইটাই তুই জমা দিস। তারপর তুই হঠাৎ করে একদিন বললি যে পৃথিবীর সেরা আবিষ্কার হচ্ছে পেন্সিল, কারণ কলমের কালি শেষ হয়ে যায় পেন্সিলের কালি শেষ হয় না, হ্যাঁ পেন্সিলের নিবটা ঘষার ক্ষেত্রে কিন্তু ছোট হয় কিন্তু ওইটা একদম মানে এই এতটুকু উচ্চ এতটুক পর্যন্ত ধরে লেখা যায় এবং অনেকদিন চালানো যায়। সে জিজ্ঞেস করলো যে পেন্সিল দিয়ে আবিষ্কার করে তাকে নোবেল দেওয়া হচ্ছে,
আমার মনে আছে যে পেন্সিল যখন একেবারে পিচি পিচি হয়ে যেত আমরা ছোট থাকতে ওগুলোর উপরে কলমের ক্যাপ দিয়ে ওগুলোকে লম্বা বানাই দেখতাম।
রাইট, এই বুদ্ধিটা তমালের তমালকে দিতে হবে যে তমাল ধরতে পারে। আসলে আমরা যখন একদম ধরতে পারতাম না একটা কলমের হেড পেছনের দিকে লাগাইছিলাম, তাতে সাইজটা অনেক বড় হয়ে
একটু বড় হয়ে যায়।
আমি জানি না তমাল হয়তো এই বুদ্ধি হয়তো তমালের মাথায় প্রথম আসছিল, আমি আমরা তমালের কথা
হয়তো
বললো যে তুই এরকম ব্যাংকের ম্যানেজারের সঙ্গে খাচ্ছিস, আচ্ছা খুব ভালো কথা, চাইনিজ খাবার তোর পোষাবে না আমি জানি, তুই এবার দেশি খাবার খাস, কেমন একদম দেশি ডিম ইয়ে করছে। তো তোমার একটু ভাবধারা ইয়ে করবে না, খাইতে বসছে খাবারটা ভাব করলো যে কি যে তোর জঘন্য রান্না ভালো লাগে না আর বুঝলি, তোর যে কবে বিয়ে হবে, এবং এই জঘন্য রান্নাই তোমার হাফুস গুপুস করে খাওয়া শুরু করলো। তুলি অবাক হইলো এই যে ভদ্রলোক সারাদিন এত ব্যস্ত থাকে, ফুলি সরি নাম ড্রাইভার ভুলে আছে, ফুলি সে একবার জিজ্ঞেস করলো না তুই ডিম পেলি কোথায়, এই বাড়িতে ডিম ঢোকাটা বিশাল বড় ঘটনা, সে জিজ্ঞেসই করলো না। তো বাধ্য হয়ে ফুলি বললো যে ছোটদা তুই জিজ্ঞেস করলি না ডিম কে দিছে, ছোটদা বললো কে আর দিবে মুরগি দিছে ডিম, মুরগি ছাড়া তো ডিম এই পৃথিবীতে,
এটা ভালো উত্তর,
ঘোড়া হাতি এইসব ডিম দেয় বলে আমরা শুনছি কিন্তু চোখে দেখি নাই, মুরগি দেওয়ার কথা ডিম, আর যেহেতু মুরগি আমি মনে হচ্ছে খাওয়া খেয়ে মনে হচ্ছে না ঘোড়ার ডিম খাচ্ছে, মুরগি দিয়ে ডিম খাচ্ছে মনে হচ্ছে মুরগি দিছে। তো ফুলি বললো তুই সবকিছু নিয়ে খুব রসিকতা করিস, খুবই ভালো কথা, কিন্তু মুরগির ঠ্যাং আছে ডিমের তো ঠ্যাং নেই, ডিম তো আর হাইটে আমাদের বাসায় আসবে না, যে ম্যাডাম ফুলি আমি একদম ডিম, আমি মিস্টার ডিম মিস্টার আন্ডা আমাকে ধরে ভেজে ফেলেন, কেউ না কেউ তো নিয়ে আসবে, কে নিয়ে আসছে বল। তো সে বললো নিশ্চিত দাদা খুবই কমন লজিক, আমাদের আর তো কেউ আনার কেউ নাই। তো সে বললো যে হ্যাঁ তুই ঠিক, তো অনেক বুদ্ধি, আসলে তুই অনেক বড় ব্যবসায়ী, তোর অনেক বুদ্ধি। তো সে বললো তুই দাদাকে বারণ করে দিস আমাদের বাসায়, দাদা যে এরকম মাঝে মধ্যে আসে এটা বৌদি কিন্তু টের পায়, বৌদি চিকন দিন দাদাকে খপ করে থাকবে, এবং পৃথিবীর ইতিহাসে অনেক ডিভোর্স হয়েছে এই প্রথম ডিভোর্স হয়ে যাবে, কারণ ডিভোর্স জিনিসটা কি কারণ ডিমের কারণে যে ডিভোর্সটা হয়
আচ্ছা
ওইটা হচ্ছে ডিভোর্স,
ডিভোর্স
পৃথিবীর ইতিহাসে আমাদের দাদাই হবে প্রথম
ডিভোর্সি,
যে ডিভোর্সি ডিমের কারণে ডিভোর্স হচ্ছে। তো ফুলি বলতেছে খুব তো বললি, তো তো দাদাকে যদি বারণ করে দিই চলবে কি হবে, দাদার তো কোনো উপায় নেই, দাদা 10-12 দিনে সপ্তাহে একদিন হয়তো আসে ঢুকায় আসে, সেভাবে তো ঠিক আছে, আর ঠিকই আছে আমাদের আমার টিউশনিটা দিয়ে, তাও তো আবার এটা পড়াশোনার টিউশনি না গান শেখানোর টিউশনি, পড়াশোনা টিউশন হলে তার তো বেশি বেতন, কিন্তু গান শেখানোর টিউশনে এটা শেখানো কত পাই, 500 টাকা পাই, 600 টাকা পাই, পড়াইলে হয়তো 1000 টাকা পাইতাম, 1200 টাকা পাইতাম, 900 টাকা পাইতাম। তো বললো তুই খুব ভালো কথা মনে করাই দিছিস, তো আজকে আমি যখন ব্যাংকের সঙ্গে ম্যানেজারের সঙ্গে কথা বলতেছিলাম তখন আমি গল্পের ছেলে বলতেছিলাম যে আমার মা খুব সুন্দর গান গাইত, এত সুন্দর গান, অসাধারণ গান। এই কথা বলতেই ব্যাংকের ম্যানেজার বললো আমারও খুব শখ ছিল জানেন গান গাবো, কিন্তু আমার গলায় ঠিক সুরটা আসলো না, একদম বেসুরো, আমি আমার দুটা মেয়ে হয়েছে এদের সুর আরো ভয়ঙ্কর ফাটা বাসের মতো, তো আপনার বোন কি আমার মেয়ে দুটাকে একটু গান শিখাতে পারবে কিনা, তাই মনে অবশ্যই পারবে, কিন্তু আমার বোন দেখেন এরকম নাম খুবই নাম করা প্রশিক্ষক, এরকম টাকা দিতে হবে, এবং ব্যাংক ম্যানেজারও আছে টাকা দিতে, তুই শেখাবি নাকি ওদেরকে? তো বললো যে আমি শিখাতে পারবো না, কারণ মাকে এই অবস্থায় রেখে আমি দূরে কথা যেতে পারবো না, তুই তো জানিস। তো বললো ওরা এসে তোর কাছে শিখবে, ওদের গাড়ি আছে গাড়ি করে এসে শিখবে, বলে এখানে আমার একটা সমস্যা আছে আমার হারমোনিয়ামটা নাই। তো তোমার খুব অবাক হইল, হারমোনিয়াম নাই মানে? সে জানে যে ফুলি এই জীবন কিচ্ছু চায়নি তাদের কাছে, তার মানে অলংকারের কথা তুমি বাদই দাও, একটা নর্মাল একটা চুলের ফিতা সুন্দর একটা আছে না কাঁচের চুল বা একটা আলতা, সেটাও কখনো চায়নি, তার জীবনের একটাই বড় সম্পদ একটাই বড় অলংকার একটাই বড় রত্ন সেটা হচ্ছে তাদের হারমোনিয়াম, সেইটা সে বেঁচে দিচ্ছে, সে ভয়ঙ্কর অবাক হইল তোমার হারমোনিয়াম বেচছিস কেন? তা বললো দাদা তুই যে কারণে হাত ঘড়িটা বেচছিস তোকে বাবা কত শখ করে তার হাত ঘড়িটা দিছিল, দম দেয়া হাত ঘড়ি, কখনো একদিনও ভুল সময় দেয়নি, তুই সেটা বেঁচে দিলি, চট করে বেঁচে দিলি, এবং বেঁচে দেওয়ার কারণ হিসেবে তুই কি বললি হাত ঘড়ি দিলে নাকি তোর হাত চুলকায়, তো হাত চুলকানোর এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তুই যেমন হাত ঘড়ি বেঁচে দিছিস আমি সিনেমা দেখার জন্য হারমোনিয়াম বেঁচে দিছি। তো তোমার একদম ভয়ঙ্কর আসলো এবং বললো যে তুই যে আমার সঙ্গে থাকতে তোর যে রসিকতার লেভেল বাড়তেছে সে বোঝা যাচ্ছে, সিনেমা দেখার জন্য এই পরিবারের আর যেই যাই হোক আমি হয়তো সিনেমা দেখতে যেতে পারি হারমোনিয়াম বেঁচে হাত ঘড়ি বেঁচে বাবা হয়তো যাইতে পারে এবং গিয়ে সিনেমার মাঝপথে সে সিনেমার কাহিনী ভুলে যাবে আরেকটু আগালে সে ভুলে যাবে সে সিনেমা হলে আছে আরেকটু আগালে বুঝে যাবে ভুলে যাবে তার নাম কি তাও বাবা সিনেমা দেখতে যেতে পারে এমনকি মা বলতে পারে অনেকদিন বিছানা শুয়ে আসি যাই সিনেমা দেখে আসি কিন্তু তুই হারমোনিয়াম বেঁচে দিয়ে সিনেমা দেখার লোক না তখন বললো দাদা তুই আমাকে যতটা সিরিয়াস ভাবিস এবং আমরা তোকে যতটা ক্যালাস মনে করি তুই ততটা ক্যালাস না তুই যে হাত ঘড়ি কেন বিক্রি করছিস সে তোর হাত চুলকায়ের জন্য কি না আমার খুব ভালো করে জান তুই যেই কারণে হাত ঘড়িটা বিক্রি করছিস তোর সবচেয়ে প্রিয় হাত ঘড়ি আমিও সেই একই কারণে হারমোনিয়ামটা বিক্রি করে দিস ও সেই কারণটা যার সেই তিনি সেই রাতেই তাদের মা তাদেরকে মুক্তি দিয়ে এই সংসারকে মুক্তি দিয়ে মারা
চলে গেছে
এবং ফুলির ভাবনায় আমি গল্পের মধ্যে তুমি বুঝতে পারতেছো যে অনেক কিছু মায়ের মৃত্যুটা আসতেছে না মায়ের মৃত্যুটা আসতেছে না সে ঠিক করছে সে তার ভাইকে হাসতে হাসতে এই খবরটা দিবে চলো দাদা শোন খুবই একটা ভালো খবর আছে খুবই ইন্টারেস্টিং একটা খবর আছে বলেছে হাসতে হাসতে গড়ায় পড়বে এবং এইরকম হাসি সে কখনো হাসে নাই তার গত দুই বছর ধরে যত হাসি সে জমায় রাখছে সব হাসি হাসতে চলো দাদা তুই ঘুমাচ্ছিস এখনো ওঠ দাদা ওঠ তোকে আমি খুবই ইন্টারেস্টিং খবর দেব এবং সে ঠিক করলো আসলে সে একটু নিজেকে সামলায় নিল নিয়ে মুখে একটা হাসি এঁকে দাদার ঘরে পা দিল ঘরে পা দিয়েই সে দেখলো যে দাদাকে খুব খুবই মানে খুবই আরাম করে মানে ভয়ঙ্কর আরামে ঘুমাচ্ছে দাদা
নিশ্চিন্তে ঘুমাচ্ছে
সে আবার একটু ফিরে এসে ভাবলো যে বাবাকে আগে দেখে ফেলে কিনা দেখলো বাবাও খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে তারপর মার ঘরে উঁকি দিল উঁকি দিয়ে দেখলো সবচেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে মা এবং এই ঘুমের আর কোনো
শেষ নেই
তুলনা হয় না এই ঘুমের আসলেই কোনো তুলনা হয় না এবং মাকে দেখি হঠাৎ করে ফুলির চোখ দিয়ে ঝরঝর করে
পানি বেয়ে পড়ল
পানি আসতে শুরু করলো এবং ফুলি দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন তার এই চোখের জল অবিরল ধারা থামবে কখন সেই কান্না ফুরবে মুখে হাসি ফুটবে কারণ দাদা মা মারা গেছে মা আর আমাদের মধ্যে নেই এই কথাটা সে এই খবরটা কাঁদতে কাঁদতে দেওয়া যায় না এই খবরটা তাকে হাসি মুখে তাকে দিতে হবে তো এটাই ছিল গল্প খুবই সিম্পল একটা গল্প তা আমার কাছে মনে হয়েছে
কিন্তু খুবই অসাধারণ একটা
গল্পটা হচ্ছে প্রচেত গুপ্তের আমার খুব ভালো লাগে
গল্পের নামটা যদি বলতে হবে
গল্পের নাম হচ্ছে দূরে বাজে গল্পের শেষটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে এই কারণে যে ফুলি প্রাণপণ চেষ্টা করছে কারণ যে খবরটা সে দিতে চায় সেই খবরটা হাসি মুখেই দিতে হবে তাদের পরিবারের জন্য এই হচ্ছে তো আমরা একটা কি গানে যাবো নাকি গানে গিয়ে আমি একটা গান শুনতে চাই সেটা হচ্ছে আজ খুব মেঘ করুক টিপ টিপ সারাদিন যেখানে জল পায় তোর চিবুক আর ছেঁড়া সাথে আছে খুব তা হচ্ছে তোমার অভিশপ্ত নাইটিস গানটা রোদ্দুর মনে নাকি রোদ্দুর আচ্ছা আমার একটা ফোন নেই হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই বলেন কে বলছেন কোথা থেকে বলছেন সুদূর চট্টগ্রাম থেকে বলছেন কে বলছেন ভাই আপনার নাম কি
আমার নাম রুদ্র চট্টগ্রাম থেকে
রুদ্র আপনার জেনুইন নাম নাকি বানানো নাম
রুদ্র ম্যাক্সিমাম সময় মানুষের আসল নাম হয় না
একদম 99% নাম হচ্ছে রুদ্র
নিলাম জনা রুদ্র
ভাই আপনার চট করে আপনি আপনার আসল নামটা বলে ফেলুন
কি নাম ভাই এটা আমার ফেক নাম আমার
আপনি স্বীকার করছেন এতেই আমরা খুশি অসুবিধা নেই
হ্যাঁ বলুন রুদ্র
আসলে ভাই কল দিলাম এই জন্য খুব 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 ভালো লাগছে গল্পটা
থ্যাংক ইউ ভাইয়া
মানে
আমি গল্পটা বলার কারণ হচ্ছে আজকে আমাকে একজন বলছে হ্যাঁ আজকে আমার ভীষণ মন খারাপ, আজকে আপনি ভালো গল্প বললেন, এটা একটা আগে টেস্ট করছে, আগে টেস্ট করছে ভাইয়া সামনে পরীক্ষা খুব ভয় লাগছে, অনেকে এসএসসি পরীক্ষা দিবে, তো তারও সাহস দেওয়া দরকার, ভাবলাম দুইজনকে একই সঙ্গে সমান ডোজ দেওয়া দরকার, এই জন্য আমার মন খারাপ থাকলে আমি গল্পটা পড়ি, পড়লে আমার মন আরো খারাপ হয় এবং মন খারাপে মন খারাপ জানি না ভালো হয় কিনা এই আর কি। হ্যাঁ রুদ্র
অনেক ধন্যবাদ,
থ্যাংক ইউ,
খুব খুব ভালো লাগলো,
থ্যাংক ইউ, আমরা আরো দুটো গল্প চট করে চলে যাবো, লিমির গল্প আর সিএম এর গল্প আছে, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে আমাদেরকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ,
এবং থ্যাংক ইউ যে আপনি শো শুনে কল দিয়েছেন,
হ্যাঁ খুব ভালো লাগলো সত্যি, রুদ্র খুব ভালো লাগলো ভাই,
জন্য সরি সোহেল জানা ভাই যেটা বললো
উনি আসলে চিটাগাং থেকে ফোন দিছে বলে উনি
ঠিক আছে
চিটাগাং এর পক্ষ থেকে সরি বলতেছেন, আসলে দ্যাট ওয়াজ নাইস অফ ইউ,
না সোহেল সোহেল রানা ভাইকে বলি ভাই কোনো সমস্যা নাই আপনি আমাদের ফোন দিবেন,
আমরা আমরা আসলে কাউকে নিরুৎসাহিত করি না বা আসলে আমরা প্রত্যেকে যারা শো শোনায় সবাইকে আমরা ভালোবাসি, মানে এই না যে আমরা কারো প্রতি রুড় আচরণ করতে চাই,
ঠিক ওকে ওকে রুদ্র ভালো থাকবেন, ওকে ওকে, হ্যাঁ আমাকে আরেকটা গল্প চলে যাবো, আমাদের একটা ব্রেকে আমরা একটা ব্রেক মেরে দিই, ব্রেকে ব্রেকে যেতে হবে, ব্রেকে যাওয়ার পর আমি
ব্রেক থেকে ফেরার পর
আমি কেন যে আজকে যার এসএসসি পরীক্ষা মানে যে আমার কাছে সাহস চাইছে তাকে এই গল্পটা বলার কারণ আমি আপনাকে বলি যে আমি বলি না এই শোতে কখনো, আমার আমার তিন ভাই বোন, তিন ভাই না চার ভাই বোন, তিন ভাই এক বোন, আমার নাম হচ্ছে ভুলে যাই সাথে
ভুলে যাই সেটাই দেখলাম যে ভাই বোন কয়টা সেটা ভুলে
যাচ্ছে, গল্পের গল্পের নায়িকার নাম হচ্ছে ফুলি এবং গল্পের ভিলেনের নাম হচ্ছে মধ্যবিত্ত পরিবার, গল্পের নায়ক নায়িকা আছে ভিলেন আছে নায়ক নাই, গল্পের নায়িকা হচ্ছে ফুলি এবং ভিলেন হচ্ছে আমাদের মিডল ক্লাস ফ্যামিলি, এবং আমাদের মিডল ক্লাস ফ্যামিলি
মধ্যবিত্তটা
মধ্যবিত্তটা জানি শব্দটা ঠিক কিনা, এটা হচ্ছে আমাদের ভিলেন, আমার 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 একটা ছোট বোন হয়েছিল বুঝছো, মানে অনেক পরে আমার একটা ছোট বোন হয়েছিল, তখন আমরা রীতিমতো সবাই বড়, তো তখন আমরাই মোটামুটি একদম এরকম ফুলিদের মতো আমাদের ফ্যামিলি, আরো খারাপ হয়তো অবস্থা ফুলিদের, তাও আমার প্রচেত গুপ্তের গল্পটা পড়ে মনে ফুলিদের তবু তাও নিজেদের বাড়ি ছিল শহরের মধ্যে,
একটা বড় ভাই ছিল,
আমাদের বাড়ি বাড়িও ছিল না, একটা বড় ভাইও ছিল না, এটা খুব ভালো কথা বলছো, আমরা
বড় ভাই ছিল অবশ্যই ফুলিদের বড় ভাইয়ের মতো ক্ষমতা ছিল,
আমার বড় ভাই ধরো আমার চেয়ে দুই তিন বছরের বড়, আমি যখন সেভেন এইটে পড়ি তখন আমার বড় ভাই কি সে ভাতো ক্লাস টেনে, এবং সেই সময় ধরো যখন আমাদের পরিবারে আরেকজন একটা বোন আসা ধরো একটা নতুন ফ্যামিলি আসা একটা তো আনন্দ আছে, কিন্তু আমরা আমি অনেস্টলি বলি আমি খুব বিব্রত হয়েছিলাম, একটা হচ্ছে আমি অনেক বড় হয়ে গেছি এটা একটা বিব্রত বোধ ছিল, আরেকটা হচ্ছে যে এমনিতেই আমাদের পরিবারের যে অবস্থা সেখানে আমাদেরও কষ্ট ওরও কষ্ট,
এক মধুর বিড়ম্বনা আর কি,
অদ্ভুত বিড়ম্বনা, আমি জানি না সে ওয়েলকাম ছিল না, সেই আমার সেই ছোট বোনটা ওয়েলকাম ছিল না, এটা খুবই সত্যি লুকানোর কিছু নাই, আমার কেন জানি মনে হয় সে যে এই পরিবারে পরিবারের সবচেয়ে ছোট যে সে খুব আমি জানি শুনছি আমার সবচেয়ে ছোট নাকি
আমি
সবচেয়ে ছোট আদুরে হয়
দুই জানি সবচেয়ে ছোট তেমন একটা
সবচেয়ে ছোট খুব আদুরে হয় এবং সে ছোটবেলা থেকেই খুব ন্যাচারালি আমাদের সব ছোট বোন সে আসছে মাত্র দশ বারো দিন বয়স সে প্রচন্ড আদর ভালোবাসা প্রত্যাশা করছে তাকে আদর ভালোবাসা দেওয়া অবশ্যই হয়েছে কিন্তু সে
একটা নর্মাল হাসি নিয়ে
বুঝে গেছে এই পরিবার আমি এই পরিবারে ওয়েলকাম না
আমি আসা এই পরিবার
এই পরিবার একটু বিপাকে পড়ছে এবং ছোট হলে কি হবে সে খুব বুদ্ধিমানের মতো যেটা করছে তার বয়স যখন ধরো ষোলো সতেরো দিন আঠেরো দিন তখন সে টাটা গুড বাই বলল কথা হবে জায়গা
বেশি দিন বিড়ম্বনায় ফেলে
এবং জিনিসটা এত মেলো ড্রামার পরে চলে গেছে সে আমার মনে আছে যে পরের দিন ছিল ঈদ চাঁদ রাতে সে মারা গেছে তুমি চিন্তা করো মানে আমি কি বলবো তোমাকে এর চেয়ে বলো মেলো ড্রামার হইতে পারে না
বললে আর কয়টা দিন পরে মর
হ্যাঁ ঈদের চাঁদ রাতে সে মারা গেল এরপরে যেটা হলো আমার মা ভয়ঙ্কর রকমের পাগল হয়ে গেল আমার মা সবসময় মনে হইল যে তার সন্তানদের কোনো বিপদ আসতেছে আমার মা আসলে প্রায় অ্যাবনর্মাল হয়ে গেছিল আমি তাদেরকে পাগল বলি
আর ওই ওরকম এ যে একটা সন্তান জন্ম দিয়ে
আমি প্রাউড ফিল করি আমার মা একটা দীর্ঘ সময় পাগল ছিলেন এখনো পুরোপুরি সুস্থ হন নাই মায়েদের পক্ষে সুস্থ সম্ভব না তো আমার মা তার চার সন্তানের জন্ম দেওয়ার পর ফিফথ সন্তান যখন চলে গেল সেই শোকে তিনি ভয়ঙ্কর রকমের পাগল হয়ে গেলেন এবং তার কাছে মনে হলো তার বাকি সব সন্তানদেরকে সবসময় একটা হয়তো কেউ তাড়া করছে, বিপদের মধ্যে আছে। এবং কখনোই আম্মা আমাদেরকে চোখের সামনে থেকে ছড়তে দিত না। আমরা ধরো আমার ধরো আমি যখন কলেজে পড়ি, অলরেডি ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ার পড়ি, সবসময় বাসায় বসে থাকবো, আম্মা বাসা থেকে বের হইলে আম্মা পিছিয়ে পিছিয়ে।
এই জন্য বলছি আপনি প্রথমবার প্লেনে ওঠার আগে এত কাহিনী কেন করছেন বলছি।
এবং আম্মার এই বাড়াবাড়ি রকমের কেয়ারনেস আমাদেরকে সবসময় চোখে চোখে রাখায় আমরাও বিরক্ত অধৈর্য হয়ে গেলাম, কতক্ষণ সহ্য করবো আর। আম্মা ধরো পাগলামে চূড়ান্ত করো, আম্মা হাত ধরে থাক, বাবা যাস না। আমি বললাম আম্মা আমি যে নোট আনতে যাচ্ছি বা আমি ওই কাজটা করতে সে যাই, বাবা যাস না, কেন যাবো না?
আপনি যে ঢাকায় এসে পড়ালেখা করতে গেছেন তাতেও তো মনে হয় বিপদে পড়ছেন।
তখন তখন মা প্রায়
সুস্থ কতদিনে রিকভার করে
সামনে
আমাদের এরকম ফ্যামিলি একদিন ভয়ঙ্কর অবস্থা, সেদিন হচ্ছে আমার মনোবিজ্ঞান পরীক্ষা আমার মনে আছে, সেদিন আমার হচ্ছে মনোবিজ্ঞান পরীক্ষা এবং আমাদের সেদিন ফ্যামিলিতে মার পাগলামও ছিল অন্ত রকমের। ধরো আমাকে পরীক্ষা দিতে চাইতে দিবেন এরকম অবস্থা,
সাইকোলজি প্র্যাকটিক্যাল করতেছেন মাঝে
এবং সেটাই সেদিন সাইকোলজি পরীক্ষা মনোবিজ্ঞান পরীক্ষা এবং সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক রান্নাপড়ানোর ভিতর দিয়ে আমি যাচ্ছি। আম্মা আমাকে
বড় প্রিপারেশন তোমার জন্য কি হতে পারতো?
ওই ওই মানসিক অবস্থা নিয়ে আমি পরীক্ষা দিতে গেছি এবং আমি ইন্টার একটা সাবজেক্টে লেটার পেয়েছিলাম। আমি জানি আমাদের এই শো তো যারা সন্তুষ্ট এর মধ্যে সামনে অনেকের পরীক্ষা আছে, সামনে অনেকের সাহস দরকার, অনেকে মানসিক ভাবে নানা রকম টানাপোড়েনের মধ্যে আছো। আমি বলি তোমাকে আমার কাছে সাহস দেওয়ার কিছু নাই, তোমার জীবনে এমন কোন গল্প আছে, তুমি এমন সুররিয়াল অভিজ্ঞতার ভিতর দিয়ে যাও,
এমন কিছু একটা
বাংলা সিনেমা সেটা ফেল, তুমি সেখান থেকে অনুপ্রেরণা,
এমন কোন একটা কঠিন সিচুয়েশন তুমি নিজেই পার করছো বা নিজেই টিকে ছিলা যে ওইটাই তোমাকে ইন্সপায়ার করতে যথেষ্ট।
তো আমরা একটা বিরতিতে যাই, বিরতিতে যাওয়ার আসার পর আমরা লিমির কাছে গল্প শুনবো,
অবশ্যই
খাওয়ার একটা গল্প, তারপর সিএমের গল্প শুনতে হবে আমাদেরকে, গল্পে গল্প অনেক বেলা হয়ে গেল। তোমরা শুনছো মিন্টাস পার্টি জানো, তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান, আমার সঙ্গে লিমি আছে এবং আমার সঙ্গে আছে সিয়াম। আজকে মন খারাপেরই গল্প হোক। সকাল বিকাল লিখেছে রাজীব ভাই, গল্পটা অসাধারণ লাগলো, থ্যাংকস। প্যাসিফিক ইমরান লিখেছে নাইস স্টোরি। খান সাব্বির খুব ভালো কথা লিখেছে যে মিডল ক্লাস ফ্যামিলিদের কষ্টের কোনো শেষ নেই, গল্পটা অনেক ভালো লাগছে। জীবন ইসলাম লিখছে ভাইয়া কমেন্টটা পড়বেন না, আচ্ছা পড়লাম না। নয়ন মিলে শুনছে রাজু কাজীপুর থেকে, অনেক ধন্যবাদ। সেটাই আমাদের অনুপ্রেরণা নিতে আসলে আমাদের অন্য কোনো কারোর দিকে তাকানোর দরকার নেই, প্রত্যেকের জীবনে তুমি তোমার খুব ভালো করে খেয়াল করে দেখবা যে তুমি যত দূর এসেছ, আমরা আমাদের সামনের পথটা ভেবে দেখি যে এখনো এত দূর হাঁটছি আর আমি হাঁটছি, এখনো সামনে এতটা পথ বাকি। কিন্তু তুমি যদি একটু খেয়াল করে দেখো, পেছন ফিরে তাকাও একটু, দেখবা যে তুমি অলরেডি যতটা পথ তোমার যাওয়ার কথা তার অর্ধেকের বেশি পার হয়ে আসছো এবং এই পার হওয়াটা সহজ ছিল না, অনেক কঠিন ছিল। তুমি তোমার এই পার হয়ে আসার পথটার দিকে তাকাবে, কখন দেখবে যে তোমার কখনো পায়ে কাঁটা বিঁধছে, দুঃসময়ের কাঁটা, চ্যালেঞ্জের কাঁটা, অভাবের কাঁটা, কষ্টের কাঁটা, তোমার পা ক্ষত বিক্ষত হয়েছে, তুমি হাঁটা থামাও নাই। হ্যাঁ, হোঁচট খেয়ে এক দুইবার পড়ছো, সবাই পড়ি, আমি তুমি পড়ো আমি পড়ি আমরা সবাই পড়ি, কিন্তু আবার তুমি উঠে দাঁড়াইছো, এরকম হয়তো আরো আবার হাঁটছো,
অনেকবার মনে হয়েছে যে আমি মনে হয় আর পারবো না,
আমি মনে হয় আর পারবো না,
কিন্তু আমরা পারছি,
কিন্তু আমরা পারছি।
এবং প্রতিটা মানুষের জীবনেই এরকম কোনো না কোনো ঘটনা থাকেই।
তো লিমির গল্পে আমরা যাই, লিমি
আমরা লিমি আপনার লেখা রবীন্দ্রনাথের গল্পটা জানতে
চাই। হ্যাঁ, আমার লেখা রবীন্দ্রনাথের গল্প, আমি রবীন্দ্রনাথের এখন যে সময়ের গল্পটা বলবো সেই সময় রবীন্দ্রনাথ কেবল লেখা শুরু করছে আর কি, করছে মানে আর কি ফেমাস হচ্ছে, কিছু কিছু জায়গায় নামটা আসছে। তো এরকম একটা সময় রবীন্দ্রনাথ একবার তার বাসার তার ঘরের জানালার পাশে দাঁড়ায় চিন্তা করতেছে, কোনো লেখালেখি নিয়ে চিন্তা করতেছে। তো হুট করে তার তার পাশের যে বাসাটা সেদিকে তার চোখ গেল এবং সেদিকে দেখলো যে একজন 16-17 বছর বয়সী একটা মেয়ে সে জানালার দিকে খুবই উদাসী মনে তাকিয়ে আছে, তার চুলগুলো হাওয়ায় উঠছে, মানে কবিদের চোখে যা পড়ে আর কি, চুল হাওয়ায় উঠছে, চুলগুলো গালে এসে পড়ছে, এবং রবীন্দ্রনাথের সেটা দেখে খুব ভালো লাগলো। এবং রবীন্দ্রনাথ কয়েকদিন থেকেই অবজার্ভ করছে যে মেয়েটা প্রায়ই দেখা যায় সেই জানালাতেই এসে এসে আনমনে কোনো একদিকে তাকিয়ে থাকে, এবং রবীন্দ্রনাথের তাকে দেখে কেমন একটা অনুভূতি হয়, মানে কিছু অনুভূতি আছে সেটাকে একেবারে পেতেই হবে এমনও বলা যায় না, আবার বলাও যায় না যে আমি তাকে ভালোবাসি না বা এরকম কিছু, মানে খুব পবিত্র একটা অনুভূতি, মানে তাকে বলা যায় যে সে দেবীর মতো পূজা করছে, এই টাইপেরও বলা যায়। তো প্রতিদিনই দেখা যায় প্রায় রবীন্দ্রনাথ একটা নির্দিষ্ট সময় ওখানে যায় এবং গিয়ে দেখে যে সেই মেয়েটা সেখানে দাঁড়িয়ে ওরকম আনমনে তাকিয়ে আছে, এবং তার কিছুদিন পরে রবীন্দ্রনাথ আবিষ্কার করে যে সেই মেয়েটা বিধবা, তার হাজবেন্ড মারা গেছে এবং সেই মেয়েটা থাকে তার বর দাদার কাছে। তো এর ভিতরে রবীন্দ্রনাথের ভিতরে সেই মেয়েটাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। তার মনে হয় যে কেন বিধবা বিবাহ প্রথাটা নাই, কেন এরকম একটা
সেই সময় ছিল না,
হ্যাঁ সেই সময়
তখন বিধবাদের জীবনও খুব
কষ্টকর ছিল, যে অনেক কিছুতেই বাধ্যবাধকতা ছিল বিধবাদের, কোথাও যেতে পারবে না, হ্যাঁ বিভিন্ন টাইপের নিয়ম। তো রবীন্দ্রনাথ তাকে দেখতো, তার রূপ দেখে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে তার সবসময় মনে একটা জিনিস আসতো যে আমি যদি পারতাম তাহলে এই বিধবা বিবাহ প্রথাটা চালু করতাম। এইসব বিধবাদের যে এরকম অত্যাচার করা হয় বা এত নিয়ম কানুন, এগুলো আমি সব ভেঙে দিতাম। তো এরকম একটা সময় রবীন্দ্রনাথের এক বন্ধু আসলো রবীন্দ্রনাথের কাছে, এবং সেই বন্ধু ওই সময় রবীন্দ্রনাথের কাছে সাহায্য চেতে আসলো যে সে লিখবে, লেখালেখি শুরু করবে। তো রবীন্দ্রনাথ তাকে সাহায্য করার জন্য হাত বাড়ালো, এবং তার বন্ধুর ভিতরে রবীন্দ্রনাথের ভাষায় হচ্ছে না আছে ছন্দ না আছে কোনো কিছু, মানে সে যা ইচ্ছা তাই লিখছে, কোনো কিছু চিন্তা করে লিখতেছে না, বাট সেটা ছড়া বা কবিতা এটা একটা নাম দিচ্ছে। তো রবীন্দ্রনাথ তাকে সাহায্য করতে যে দেখা যেত যে প্রায় প্রায় রবীন্দ্রনাথের মনের ভিতরের যে আবেগ সেই মেয়েকে নিয়ে সেটাই কোনো না কোনোভাবে উঠে আসতো, এবং তার বন্ধুর কবিতায় সাহায্য করার সময় সেই আবেগগুলো লিখে দিত, এবং তার বন্ধু বলতো যে আমি তো এই কথাগুলো বলতে চাচ্ছি, তাহলে আমি কেন লিখতে পারছি না, তুই কিভাবে লিখছিস, তার মানে কি তুই কাউকে চিন্তা করে লিখছিস? তো রবীন্দ্রনাথ বলতো যে না, এটা চিন্তা করতে হয় না, কাউকে চিন্তা করে না, আমি আমার কল্পনা থেকেই লিখছি। তো কিছুদিনের মধ্যেই সেই বন্ধু ওভাবে জোড়াতালি দিয়ে লেখালেখি করে একটা ভালো পর্যায়ে চলে আসলো, তারও কিছু লেখা বের হলো বিভিন্ন পত্রিকায়, এবং রবীন্দ্রনাথও খেয়াল করলো যে তার বন্ধু একটা কাল্পনিক চরিত্রকে চিন্তা করেই খুব সুন্দর সুন্দর কথা লিখছে, সে কবিতা লিখছে, ওরকম করে লিখছে। তখন রবীন্দ্রনাথ তাকে জিজ্ঞেস করলো যে তুই কিভাবে লিখছিস, তাহলে কি তুইও এরকম কোন নারীর প্রেমে পড়লি? তো তার বন্ধু বলে আরে দূর কি বলিস, আমি এইসবের ভিতরে নাই, আমি কার প্রেমে পড়বো, এগুলো তোর মতো আমারও এগুলো কাল্পনিক। তো একদিন রবীন্দ্রনাথ ওর সাথে বারান্দায় দাঁড়িয়ে সেই মেয়েটার দিকে তাকিয়ে, সে তার বন্ধুকেও জানতে দেয়নি যে সে সেই মেয়েকে প্রতিদিন ফলো করে পাশের বাড়ির সেই মেয়েকে। তো সে একদিন জাস্ট কথায় বলছিল যে এমন যদি পারতাম আমি যে এই বিধবা বিবাহ প্রথাটা চালু করতে, তাহলে আমার খুব ভালো লাগতো, কেন এরা এভাবে থাকে। তো সেই বন্ধু সেদিন কোনো না কোনোভাবে হ্যাঁ না বলে তুলে চলে আসলো। কিছুদিন পর তার বন্ধু এসে রবীন্দ্রনাথকে বলল যে একটা খুব ভালো খবর আছে, আমি বিয়ে করছি। তাহলে রবীন্দ্রনাথ তো খুব খুশি যে বিয়ে করছিস, তো কাকে বিয়ে করছিস? তো বলছে যে এখন বলা যাবে না কাকে বিয়ে করছি, কিন্তু তোর মনের ইচ্ছা পূরণ করছি। মানে তো বলছি যে আমি এক বিধবাকেই বিয়ে করছি। তো রবীন্দ্রনাথ তাকে পুরা বুকে জড়ায় নিল যে যাক, তুই একটা খুব ভালো কাজ করতেছিস, এবং তুই যে এটা করতেছিস তোর এটার জন্য যত টাকা লাগে সব আমি দিব। তো তার বন্ধু বলল যে সেটা তো দিবি, কিন্তু এইটা করার পরে আমার বাসা থেকেও আমার যাবতীয় খরচপত্র সব বন্ধ হয়ে যাবে, তারপরের যে আমাকে চলতে হবে সংসার খরচ এই সেই হান তেনে, তো সেইটার একটা ব্যবস্থা করে আমাকে দিস। তো রবীন্দ্রনাথ অন্য কিছু চিন্তা না করে একটা চেকে জাস্ট সাইন করে দিল, দিয়ে বলল যে তুই জাস্ট অ্যামাউন্টটা বসাই দিস, এখন অন্তত বল যে মেয়েটা কে। তো সেই বন্ধু অনেক কাকুতি মনতি করতেছে যে না আসলে বলা যাবে না, হ্যাঁ বলা যাবে না, আমি কথা দিছি বলবো না, কিন্তু রবীন্দ্রনাথ নাছোড় বান্দা, সে ছাড়বেই না। তখন তার বন্ধু তাকে বলল যে আচ্ছা ঠিক আছে, তুই আমাকে একটু সাহায্য করতেছিস, তোকে তো তাহলে বলাই যায়, কিন্তু তোকে কথা দিতে হবে যে তুই সেই মেয়ের নাম দিয়ে কোনো কবিতা লিখতে পারবি না, কোনো গল্প লিখতে পারবি না, কোনো ছড়া লিখতে পারবি না, তার অধিকার হয়ে গেছে আসলে। তখন রবীন্দ্রনাথ বলল যে তোকে আমি কথা দিচ্ছি আমি সেই মেয়ের নামে কোনো ছড়া কবিতা কিচ্ছু লিখবো না, যদি লিখেও বা থাকি তাহলে সেটা কোনো পত্রিকায় না দিয়ে আমি তোকেই পাঠাবো। তখন তার বন্ধু সেই মেয়েটার এক নাম বলল যে মেয়েটার নাম বেনু, এবং বেনু তার দাদার কাছে থাকে। সে যখন লেখা লেখালেখি তার যখন প্রচার হওয়া শুরু হলো, তখন সে সেই বেনুর দাদার সাথে যোগাযোগ করে এবং বেনুর দাদাকে সে বেনামি ভাবেই তার লেখাগুলো পাঠায়, বিভিন্ন পত্রিকার লেখাগুলো তার দাদার কাছে পাঠায় এবং তার দাদার সাথে একটা সম্পর্ক গড়ে নেয় শুধুমাত্র বেনুর সাথে কথা বলার জন্য। এবং একটা পর্যায়ে যে দেখা যায় যে বেনুর সাথে কথাবার্তা হয় এবং সে বেনুকে প্রপোজ করে বিয়ে করার জন্য, কিন্তু বেনু সেটাতে রাজি হয় না যে না আমি বিয়ে করব না, লোকে কি বলবে, সমাজে কি করবে বলবে, কারণ তখন তো একেবারে
সমাজ ওভাবে মেয়েদের তো সাহসটাই দিত না,
সেই সাহসটা
এই নিয়মটা আমি ভাঙতে পারবো।
তো অনেক অনেক কিছু করে তার ফ্যামিলিকে রাজি করে বেনুকে রাজি করে ফাইনালি রাজি হয়ে সে আসছে। তো রবীন্দ্রনাথ তাকে জিজ্ঞেস করলো যে নামটা তো খুব সুন্দর বেনু, কিন্তু সে থাকে কোথায়, তার বংশ কি বা কি তার পরিচয়, আমি সেটা জানতে চাই, শুধু নাম না। তখন সে বলল যে
নাম ঠিকানা ফেসবুক প্রোফাইল,
হ্যাঁ বলল যে তুই তাকে চিনিস, সে তোর পাশের বাড়িতেই থাকে, সে তার তোর প্রতিবেশী। এবং তখন যে ভেঙে যাওয়ার যেই যন্ত্রণা সেটা রবীন্দ্রনাথ
অদ্ভুত
অদ্ভুত অদ্ভুত
আনন্দমাখাও কিছু মানে বিব্রত করো,
যাকে নিয়ে আসলে রবীন্দ্রনাথ আজকে স্বপ্ন দেখছিল সেই স্বপ্নটাই তার বন্ধু নিয়ে যাচ্ছে,
এই অনুভূতিটার প্রতি তো তার একটা অধিকার জন্মাইছে যে এটা সে হয়তো নিজেও নিবে না কিন্তু সে অন্য কাউকেও দিবে না, সেই জিনিসটা উপরে হাত পড়ে গেছে একদম।
এবং আমার মনে হলো যে এই গল্পটার পরে আমার মনে হলো যেটা যে এই গল্পটার পরেই হয়তো বা রবীন্দ্রনাথ এই কতবারও ভেবেছিল গানটা লিখেছিল।
অসাধারণ গল্প। লিমিকা একটা কমেন্ট পড়ি ফেসবুক পেজ থেকে। আতিকুল ইসলাম লিখেছে, রাজীব ভাই এরকম সাধারণ ফ্যামিলির গল্প শুনলে কেমন জানি লাগে, শুনলে মনে হয় আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে কেমন হতো, এই কষ্টটা যদি আমার হতো তাহলে আমি কি করতাম। আজকের গল্পটা শুনে বের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে গেছে, মায়ের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে গেছে। মা আই লাভ ইউ, আমি আমার মাকে খুব ভালোবাসি কিন্তু আমি তাকে বুঝতে দিই না, তার সাথে আমি অনেক দুর্ব্যবহার করি মাঝে মাঝে। আজকে আতিকুল ইসলামের এই যে সরল স্বীকারোক্তি খুবই অসাধারণ লাগলো। আমি জানি না আমার গল্পটা খুবই এলোমেলো ভাবে বলছি, আমি এইভাবেই গল্প বলি, তারপর আমি অনেক অসাধারণ অনেক কমেন্ট পাচ্ছি, এক দুজন বলছে ভালো লাগে নাই, এটা খুবই স্বাভাবিক সবার
ভালো লাগে,
কিন্তু কিন্তু প্রায় আমাদের 500 মতো কমেন্টের মধ্যে আমাদের ফেসবুক পেজে আছে, সবাই এক দুজন বাদ দিয়ে লিখেছে। অলসের হাত দিয়ে লিখছে, নাইস গল্প, আপনারা কেমন আছেন লিখেছে শাইন ইসলাম। ফয়সাল লিখেছে, খুব ভালো লেগেছে ভাইয়া। পাললিক প্রত্যয় লিখেছে, ভালো লাগছে। রাজীব ভাই কিছু বলেননি, গল্পটা খুবই ভালো লাগছে। মামুন লিখেছে আমাদেরকে, এটা শহীদুল ইসলাম লিখেছে, খুবই ভালো গল্প, অনেক ধন্যবাদ আমাদেরকে। আসলে আপনারা যেভাবে উৎসাহ দেন সেই উৎসাহ আমাদেরকে আবারও পরের সপ্তাহের আমরা রসদ নিয়ে আসি। এর মধ্যে সবচেয়ে ভালো কমেন্ট আমার লাগলো আতিকুল ইসলামের,
এবং তার যে জীবনে একটা উপলব্ধি হয়েছে এই জাস্ট এই কিছু মুহূর্তের, বিরাট ব্যাপার।
রাবেয়া সুলতান মনি লিখেছে, অনেকদিন পর গল্প শুনছি, প্লিজ কিপ ইট আপ। মনি আমাদের অনেক পুরাতন শ্রোতা, কখনো আমাদের ফোন দেয় না, কিন্তু আমার প্রায় প্রত্যেক সময় আমাদের শুনে ফোন দেয়। আমি নিরুৎসাহিত করছি না, তোমাকে ফোন দাও, আমাদের এই মুহূর্তে ফোন আছে সিয়াম, আমাদের ফোনটা নাও, কথা বলি। সিয়ামের গল্পটা কি আছে সিয়াম, বলতে পারবো 20 মিনিটের মধ্যে? 20 মিনিট নাই, 15 মিনিটের মধ্যে বলতে পারবো গল্পটা?
তাহলে আমরা ফোনটা নেই, এরপর আমি গল্প চলে যাব।
হ্যালো,
হ্যালো,
হ্যাঁ কে বলছো?
আমি দীপা বলছি ভাইয়া, নরসিংদী থেকে।
এই দীপা নরসিংদী থেকে, কেমন আছো তুমি?
হ্যাঁ ভালো ভাই, আপনি ভালো আছেন?
আছি আলহামদুলিল্লাহ, ভালো। তোমাদের তো ভাই
কথা
বলতে পারি
ভাইয়া, শুনেন আপনার একটা মিতা আছে, আমার একটা ভাই রাজীব, ওকে হাই বলে দেন, আপনাকে শুনতেছে?
হাই রাজীব, পৃথিবীর যত রাজীব আছে, যত রাজ আছে, যত সিয়াম আছে, লিমি আছে, সবাই আমাদের মিতা। মিতা মানে হচ্ছে শুধু নামে, নাম হলে তো মিতা হয় না,
মনের মিল,
মিতা হয় মনের মিল হলে। পৃথিবী আমরা মনে করি আমাদেরকে এই মুহূর্তে যারা শুনছে এবং শুনছে না, ঘুমাচ্ছে না একদিকে, সবাই আমাদের মিতা, সবাই আমাদের বন্ধু, সবাইকে আমাদের হাই। রাজীবকে স্পেশালি বিশেষ হাই, যেহেতু তার নাম রাজীব, রাজীব নামে ছেলেরা খুব দুঃখী হয়,
এবং উনি, ওনার নাম যদি রাজীব হাসান হয় তাহলে সমস্যা, ওনার কি নামে অ্যাকাউন্ট আছে এবং উনি নিজেকে রাজীব হাসান দাবি করে কিনা সেটা আবার আমরা জানি না।
সে আমার 12 মিনিট আছে, আমরা কি তোমার গল্পটা শুনে ফেলি?
সেটা
সুলতান সুলেমান,
সে সরকার এবং সুলাইমান সরকার,
সরকারের প্রতি আমাদের,
সরকারের প্রতি আমাদের সবসময় ভালোবাসা আস্থা থাকে, কখনো সে বিরোধী দলে যাবে না, খুবই ভালো কথা। সরকার ভালো, সরকার আপনাকে এই ভাই দরকার, ভালো থাকুন, আমাদেরকে শুনতে থাকুন, ঠিক আছে? দীপা ভালো থেকো তুমিও।
ওকে ভাইয়া, ভালো থাকবেন, আবার কথা হবে,
আবারও কথা হবে। হ্যাঁ ভালো থেকো, সুস্থ থেকো।
আমি আসলে কোথায় ছিলাম, আমার জীবনে আসলে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, সেটাই বলতে চাচ্ছি। আসলে গল্পের মতোই লাগতে পারে সম্ভবত, এটা বলার জন্য মনে হয় এক বছর আগে থেকে শুরু করা জরুরি যে ঘটনাটা ঘটছে। এই ঘটনাটা বোঝার জন্য আপনাকে প্রেমে পড়তে হবে একবার। আপনি যদি একবার প্রেমে পড়ে থাকেন তাহলে আপনি জানেন যে আসলে প্রেমে পড়া ব্যাপারটা কেমন। আমি প্রেমে পড়ছিলাম তখন, যখন গ্রাজুয়েশন শেষ করার সময়, যখন আমরা পুরানো গ্রাজুয়েট হইতে থাকি, তখন একটা একটা জিনিস আসে, একটা জায়গায় আমাদের যাইতে হয়, সেটা হচ্ছে বিসিএস কোচিং। বিসিএস এর খুব হিড়িক আমাদের দেশে, আমিও ভর্তি হইলাম বিসিএস কোচিং এ। ঠিকঠাক ক্লাসে যাই না সাধারণত, আমি যেমন ঠিকঠাক মেন্টরে আসি না, কোথাও যাই না ঠিকঠাক, চরম ফাঁকিবাজ। একদিন আমি জানিও না, হয়তো কোচিং এর 3 মাস ক্লাস হয়ে গেছে, আমি তখন প্রথম দিন আসছি, আমি ওই দিনের প্রেমে পড়ি। মেয়েটাকে যখন আমি প্রথম দেখি, আমার আমার কাছে প্রথম, আমি যখন তার দিকে তাকাইলাম, প্রত্যেকের চোখের একটা ভাষা থাকে না, আমি দেখলাম স্যার তার চোখে ভাষা নাই, তার চোখে একটা অদ্ভুত নীরবতা আছে। আমি কখনো কারোর চোখে নীরবতা দেখিনি, আমি চোখের ভাষা দেখছি কিন্তু নীরবতা দেখিনি কখনো। মেয়েটা একটা সবুজ শাড়ি পরেছিল, আমার মনে আছে যে সেদিন যখন আমার ক্লাস শেষ হইলো, ঢাকা শহরে নাকি কোনো সবুজ নেই কোথাও, আমার কাছে মনে হইলো যে পুরো ঢাকা শহরে সবকিছু সবুজ, পুরো ঢাকা শহরে সবকিছু সবুজ, আকাশটা সবুজ, গাড়িগুলো সবুজ, গাড়ি থেকে যে ধোঁয়া বেরোয় সব সব সবুজ,
মানে নিজেরও সবুজ, মানে
সবকিছু সবকিছু আমার সাথে সবুজ মনে হলো। সেদিন সারা রাত আমি ঘুমাইতে পারিনি, প্রচন্ড পিপাসায় আমি বারবার শুধু
সবুজ পানি খেয়েছো
না, পানি পানি কালার ঠিক ছিল, একবার একদিকে যাচ্ছি, হাঁটাহাঁটি করতেছি, সারা ছাদে যাচ্ছি, তখন ছাদে যাচ্ছি তখন মনে হচ্ছে যে আমার অস্থির লাগতেছে, আমার মনে হয় কিছু একটা খালি হয়ে গেছে, আর হঠাৎ করে মনে হচ্ছে যে ভিতরে মনে হয় ভরেও গেছে কিছু একটা, গলার মধ্যে আটকে আছে কিছু একটা, মনে হচ্ছে যে কয়েকবার মনে হলো যে আমি কি, মানে আমি কি শেষ হয়ে গেছি, আমি কি লাভ দিব ছাদ থেকে জানি না। আমি এরপর থেকে এই ফাঁকিবাদ ছাত্র, আমি প্রতিদিন ক্লাসে যেতে শুরু করলাম। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মেয়েটা ফাঁকিবাদ ছিল খুব, এবং আমি তারপর বুঝতে শুরু করলাম যে এতদিন আমি তাকে দেখি নাই কেন, কারণ 2-3 মাসের মধ্যে ক্লাসে মনে হয় আমি আসছি, তাকে তো দেখি নাই। একদিন একদিন সে আসে, একদিন সে আসে না, এদিকে আমার যে সপ্তাহে 2 দিন ক্লাস হয়, খুব কোইন্সিডেন্টালি শুক্রবার আর মঙ্গলবার, যে 2 দিন ক্লাস হয় সেই 2 দিনই আমার কাছে মনে হয় যে মাত্র মাত্র এক ঘন্টা ক্লাস কেন? প্রত্যেকটা দুইটা ক্লাস হয় মাত্র, প্রত্যেকটা ক্লাস মাত্র 50 মিনিটের করে 100 মিনিট কেন? 100 মিনিট দ্রুত কিভাবে শেষ হয়ে যায়? 2 মিনিটে কিভাবে 100 মিনিট শেষ হয়ে গেল? পুরা ক্লাসের পুরো সময়টা আমি তার দিকে তাকায় থাকি। এক মানে আমার কাছে মনে হয় কি যে কেউ নাই, আমি শুধু তাকেই দেখতেছি, কেউ নাই ক্লাসে, আমি তার দিকেই তাকায় থাকি। আমি ততদিনে তার নামও জানি না, তার নামটা ছিল রূপা, আমি সেটা মনে হয় অনেকদিন পরে জানছিলাম। আমি তাও জানি না সে কিসে পড়ে, সে কোন ডিপার্টমেন্টে পড়ে, কোন ইয়ারে, আমি কিচ্ছু জানি না কোন ভার্সিটিতে পড়ে। শুধু আমি জানি তার যখন নাম কল করা হয় তখন এইটুকু আমি শুনছি, তাও অনেক দিন পর, যে তার নাম রূপা। হ্যাঁ প্রশ্ন করতে পারে, আমি তার ব্যাপারে খোঁজ খবর করি নাই কেন, মানে এখনকার যুগে খোঁজ খবর করাই যায়, কেন জানি না যে সে কোথায় থাকে কি করে। আমার কাছে মনে হয় তো কি, আমি যদি তার খোঁজ খবর নেই, আমি যদি জানি যে সে আসলে আমার না, সে আসলে অন্য কারো, কারণ এখনকার যুগে আসলে সিঙ্গেল মা এত পাওয়া যায় না, সিঙ্গেল হওয়ার তো সম্ভাবনা, আর এরকম এত জোশ একটা মেয়ে কেমন সিঙ্গেল হয়? আমার কাছে মনে হলো আমি যদি খোঁজ খবর নিয়ে জানতে পারি যে সে আসলে অলরেডি অন্য কারো, আমি এটা নিতে পারবো না। মানে নিজের হওয়ার চেয়েও সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে বড় কষ্টের ব্যাপার সে অন্য কারো, আমার না সেটা বড় কথা না, অন্য কারো না হইলেই ঠিক আছে। আমি এই জন্য তার খোঁজ খবর করি না। আমি বুঝতে পারলাম যে খোঁজ খবর করা উচিত হবে না, কারণ আমি একদিন দেখলাম ক্লাসে শুনে একজনের সাথে কথা বলতেছে, আমি নিতে পারতেছি না, আমার সারা শরীর অদ্ভুত অদ্ভুত অস্থিরতা, কেমন জানি মানে ভিতরে সবকিছু জ্বলতেছে আমার,
মনে হচ্ছে যে আসলে কথা বলছে তাকে যে ঘুষি মেরে আসে
না। তাও আমি নিজে বের হয়ে গেছি ক্লাস থেকে, আমি নিজে বের হয়ে গেছি। আমার মনে আছে সেদিন রাতে আমার জ্বর আসছিল সারা রাত, আমার কাছে মনে হয়েছে যে যা আমার নাতা হারাই গেছে, যা আমার নাতা কিভাবে হারায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে আমার। তবে আমি একটা অদ্ভুত কাজ করে ফেললাম, বাসায় ঢুকতে হলে দারোয়ানের সাথে লাইন করতে হবে। মেয়েটা আমি জানি সে একটা কালো গাড়িতে আসতো, এটা আমি খেয়াল করছি। সেই কালো গাড়ির যে ড্রাইভার, সেই ড্রাইভারের সাথে আমি খাতির করে ফেললাম। আমার গাড়ির নাম্বারটা এখনো মনে আছে, V8781। ড্রাইভারের কাছ থেকে আমি সেই অ্যাড্রেসটা জেনে নিলাম যে মেয়েটার অ্যাড্রেস কি। এভাবে অনেক দিন গেল, আস্তে আস্তে মাস যায়, দিন যায়, একদিন আমি সিদ্ধান্ত নিলাম আর না, বহুত হয়েছে। আমি তাকে একটা চিঠি লিখলাম, রাত জেগে আমি তাকে বড় একটা চিঠি লিখলাম। সেই চিঠি মানে মনে হয় সেই চিঠি মোটামুটি আমি ওয়ার্ড ফাইলে লিখলে উপন্যাস হিসেবে বের করা যেত, আগে বইমেলায় আমি রাজীবের সাথে কন্ট্যাক্ট করতে পারতাম। চিঠির মূল উপজীব্য বিষয় ছিল খুব সিম্পল, চিঠিতে লেখা ছিল যে আমি তাকে বিয়ে করতে চাই, তাকে রাজি হইতেই হবে, রাজি না হওয়া পর্যন্ত আমি তাদের বাড়ির সামনে না খেয়ে পড়ে থাকবো, মানে যারা বলে হচ্ছে আমরণ অনশন, প্রেস ক্লাবের সামনে না করে সেটা তার বাসার সামনেই হবে। সেই চিঠি আমি পোস্ট করিনি, সে অ্যাড্রেসে পোস্টও করা যেত হয়তো, কিন্তু আমি সেই চিঠি সেই ঠিকানায় নিজ হাতে নিয়ে গেলাম। চিঠি নিয়ে আমি তার বাসার বাড়ির সামনে আমি দেখলাম একটা দারোয়ান দাঁড়ায় আছে, সেই দারোয়ানের হাতে আমি দিয়ে বললাম যে আপনাদের এখানে তিনতলায় থাকে একটা ভার্সিটি পড়ুয়া আপা আছে না, ওনাকে চিঠিটা দিয়ে আসেন। তখন বললো ওনার নাম কি, আমি বললাম ওনার নাম রূপা। আপনার নাম কি, আমি বললাম আপনার, আমার নাম জানার দরকার নেই, আপনি দিয়ে আসেন। সে গেল, ফিরে এসে সে বললো যে উনি বলছে উনি আমাকে চেনে, আপনাকে চেনে না। আমি বলছি হ্যাঁ উনি ঠিকই বলছে, কিন্তু আমি ওনাকে চিনি এবং এটাই জরুরি, আপনি
আমাকে ওকে চিনতে হবে না,
আমার আমার তার চেনার দরকার নেই, কিন্তু আমি তাকে চিনি এবং সেটাই জরুরি, আপনি চিঠিটা ওকে দিয়ে আসেন। আমি দেখলাম যে দারোয়ান তো আমার সাথে কঠিন ধরনের ঝামেলা করা শুরু করলো, যেটা করার কথা সুস্থ স্বাভাবিক একজন দারোয়ানের সেটাই করার কথা। ততক্ষণ আমি দারোয়ানের সাথে আমি আর্গুমেন্ট শুরু করছি, আমি আমি সে যখন চিঠি নিয়ে যাবে না, আমি সেই চিঠি হাতে করে সেই বাসার সামনেই বসে পড়লাম যে আমি এখানেই বসে থাকবো,
মানে পারলে নিজে যেয়ে দিয়ে আসবো।
না আমি আমি না, যদি সে না দিয়ে আসে তাহলে আমি এখানেই বসে থাকবো, তাকে এসে চিঠি নিয়ে যেতে হবে, কিন্তু আমি বসেই থাকবো, আমি যাবো না। আমি চিঠিতে লিখছি না যে আমি আমি যাবো না কোথাও,
পুলিশ রাত দিয়ে তুললে লাভ হবে না।
হ্যাঁ হয়তো অবশ্যই অবশ্যই আমি বসে আছি এবং দোতলার বারান্দায় স্বাভাবিকভাবে যেটা হয় এলাকার সব মানুষজন জড়ো হয়ে গেছে, দোতলার বারান্দায় চারতলার বারান্দায় দেখলাম মানুষজন, তারপর আমি বসেই আছি, মানুষজন জড়ো হয়ে গেছে, এলাকার বাইক দিয়ে কিছু পোলাপাইন দেখলাম যে আবার ঘুরে গেল, আমি আমি উঠি নাই, আমি বসেই ছিলাম। চারটা পর্যন্ত আমি আমি সকাল 9টার দিকে গেছি, 4টার দিকে আমি দেখলাম এক ভদ্রলোক বের হয়ে আসছে, আমার কাছে মনে হইলো যে এইটা মনে হয় রূপার বাবা হতে পারে। সে এসে বললো যে শোনো যথেষ্ট পাগলামি হয়েছে, এখন বাড়ি যাও। স্বাভাবিক আমার বয়সে একটা ছেলেকে সে যা বলবে, তাও সে যথেষ্ট ভদ্রভাবে বলার চেষ্টা করছে, কিন্তু আমি কঠিন গলায় বললাম আমি যাবো না। সে বললো সে পুলিশে খবর দিয়েছে, পুলিশ এসে এখনই তোমারে নিয়ে যাবে, তুমি যাও, আমি এখনই ভালোর জন্য বলছি তুমি চলে যাও। আমি কঠিন গলায় বললাম কোনো সমস্যা নেই, খবর দেন, আমি যাবো না। সে তখন রেগে যায় বললো, রাস্কেল, মাতলামি করার জায়গা পাও না? আমার মাথা খুব ঠান্ডা, আমি বললাম আপনি গালি, আপনি আপনাকে গালি দিচ্ছেন কেন? আমি তো আপনাকে কিছু বলতেছি না, আমি তো গালি দিচ্ছি না, আমি তো আমার কথা তো ক্লিয়ার, আমি জাস্ট এখানে বসে থাকবো। ভদ্রলোক চলে গেলেন এবং রাগে গদগদ করতে চলে গেলাম যে দেখা তোরে কেমন সাইজ করতে আমি দেখতেছি, কতক্ষণ বসে থাকবি তুই, অদ্ভুত ব্যাপার। তখন বৃষ্টি শুরু হয়েছে, অদ্ভুত ধুম বৃষ্টি, আমি ভিজতেছি, আমার বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে সেই বৃষ্টির কথা আমার, আমি আমি জানি কেমন বৃষ্টি ছিল, সবকিছু মনে হচ্ছে তুফানে এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি আমি উঠবো না, আমি উঠবো না, আমি বসেই আছি। আমি একটা সময় বুঝতে শুরু করলাম, আমি সারাদিন রোদে পড়ছি দাঁড়ায় দাঁড়ায়, আমি বুঝতে শুরু করলাম যে আমার রোদ পড়া শরীরে জ্বর চলে আসতেছে। আমি সারাদিন কিচ্ছু খাই নাই ওই দিন, আমি ক্ষুধায় ক্লান্তিতে আমি অবসন্ন, মনে হইতেছে বারবার যে মনে হয় মাথা ঘুরে পড়েই যাব। আশেপাশে প্রচুর মানুষজন, ততক্ষণে তো মানুষজন জমে গেছে, আমরা যে দেখি যে মাটি কাটতেছে ওখানেও মানুষজন জমে থাকে, কয়েকজন যারা আমার দিকে তাকাচ্ছে না, তাদের প্রতি ভীষণ অভিমান যে আমার দিকে তাকাচ্ছে কেন, মানে তোমাদের কি, আমি এখানে আমার কাজে আসছি, আমি 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 তো তোমাদের কোনো সমস্যা করতেছি না, আমার আমি তো যার জন্য আসছি সে আসলেই হবে, তোমরা কেন আসছো, সে তো আসে নাই। আমি কয়েকজনের দিকে মানে রক্ত চক্ষু করে, তখন হয়তো আমার জ্বরও চলে আসছে গায়ে, আমি রক্ত চক্ষু নিয়ে বললাম যে আমার দিয়ে মাথা কামেন না, আমি পাগল হয়ে গেছি, সমস্যা আপনাদের যান। তখন মনে হয় টেলিফোনে জানানো হয়েছে কয়েকজনকে, মানে আত্মীয় স্বজন হতে পারে, আমি জানি না, আমি বুঝতে পারতেছি না তখন কি হচ্ছে। গাড়িতে করে তখন কয়েকজন দেখলাম যে গাড়ি চলে আসছে, দেখলাম যে কেউ আমার সাথে কথা বললো না, পারিবারিক কোনো মিটিং হইতে পারে আমি জানি না, আমি বসে আছি চুপচাপ, তখন আমার হয়তো অতটা বোধও কাজ করতেছে না, আমি তখন ক্লান্তিতে আমি মানে অসুস্থ হয়ে পড়ছি আমি, আর আমার চিন্তা চেতনায় তখন এইটাই যে সে নামলো না একবারও, সে আসলো না একবারও, একবার দেখতে চাইলো না, কিন্তু তার তো দেখার কথা ছিল না, সেটা বোঝার মতো অবস্থা তখন আমার নাই। 11টা বাজে তখন, হুট করে আমি দেখলাম বারান্দায় বাতি জ্বলে উঠলো, আমি তাকালাম উপরের দিকে, একটু পরে দেখলাম যে একটা মেয়ে বের হয়ে আসতেছে, নিচে নামে সে আমার দিকে আসতেছে, তার পেছনে পুরা বাসার মানুষজন, এর মধ্যে ওই ভদ্রলোক আছে সম্ভবত ওনার বাবাই, সে আমার দিকে এগিয়ে আসতেছে, এবং কিন্তু তারা তারা আমার দিকে আসতেছে না, তারা চুপচাপ দাঁড়ায় আছে, মেয়েটা আমার দিকে আসতেছে, এবং সে আইসা আমাকে খুব খুব কোমল গলায় বলল, খুব কোমল গলায় বললো, কেন এরকম পাগলামি করতেছে? আমি তখন হতভম্ব, আমি 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 কিছু জানি না কি হচ্ছে, কারণ এই মেয়েটা সেই মেয়ে না যার জন্য আমি দাঁড়াইছিলাম, এই মেয়েটা রূপা না, আমি আমি জানি না তখন কি বলতে হতো, আমি আমি বুঝতে পারছি না কি হয়েছে, তাহলে কি ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিছে, আমি কি তাহলে এতক্ষণ ভুল বাসার সামনে দাঁড়াইছি, আমি আমি জানি না কি হচ্ছে আমার সাথে, হয়তো ড্রাইভার হয়তো ইচ্ছা করে ভুল ঠিকানা দিতে পারে, আমার মাথা তখন আসে নাই। মেয়েটা খুব নরম গলায় বললো, ভিতরে আসুন, টেবিলে খাবার দেওয়া হয়েছে, আসুন। আমি উঠে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার তখন হয়তো ওই শক্তিটা নাই, আমি বলতে চেষ্টা করলাম যে কিছু মনে করবেন না, আমার ভুল হয়ে গেছে, আপনি সেই মেয়ে না, আপনি আরেকজন, কিন্তু সেই মেয়েটার চোখের মমতায় আমি বলতে পারলাম না তখন, কারণ এত মমতা নিয়ে কোনোদিন কোনো নারী আমার দিকে তাকায়নি। আমি ঠিক মতো হাঁটতে পারতেছিলাম না, সেই মেয়েটা আমার হাত ধরে আমাকে ভিতরে নিয়ে গেল, বলল যে আপনার কোথায় শরীর খারাপ, আপনি আমার হাত ধরে হাঁটুন, কোনো অসুবিধা নেই। তখন সবাই আমার দিকে কঠিন চোখে তাকায় আছে, তাদের কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটা আমাকে হাত ধরে ভিতরে নিয়ে যাচ্ছে। এটাই গল্প আমার। এরপর মেয়েটার সাথে বিয়ে হয়েছে কিনা আমি আমি জানি না, হ্যাঁ, কারণ গল্পটা আসলে আমার না, গল্পটা আসলে
গল্পটা হুমায়ুন আহমেদের,
জনাব হুমায়ুন আহমেদের,
একটু সিএমপিস্ট করছে সিএমএ,
হ্যাঁ, এটা গল্পটা আমার না, আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটে নাই। যারা খুব হুমায়ুন ভক্ত তারা হয়তো বুঝেও ফেলতে পারে এতক্ষণে, এটা হচ্ছে হুমায়ুন আহমেদের খুব দারুণ একটা ছোট গল্প আছে, রূপা উপন্যাসটা না।
আমি আর একটা কথা অ্যাড করি, যে যারা তোমার ভক্ত তারা কিন্তু ভাবছে যে এটা সত্যি সত্যি তোমার, কারণ তারা জল্পনা কল্পনা এরকমই ধরে নিচ্ছে।
সিয়ামের গল্প অনেক সুন্দর হয়েছে, অনেক কমেন্ট আমরা পাচ্ছি, জিয়াউদ্দিন জিসান আমাদের তোমার উৎসাহ দিচ্ছে, সুমন লিখছে খুব ভালো লাগছে তার গল্পটা, আরো 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 অনেক কমেন্ট পাচ্ছি। শাকিল শাকিল লিখেছে যে শ্যাম ভাই একটু বেশি আবেগী হয়ে যাচ্ছেন, ভালো লাগছে আবেগ দিয়ে শ্যাম গল্পটা বলেছে। এর মধ্যে কয়েকজন ফাহিম সহ কয়েকজন লিখেছে যে তারা কবিতা শুনতে চায়। আগামী মঙ্গলবার আমরা এই সামনে বইমেলা আছে, আমরা এই আগামী মাসটা ফেব্রুয়ারি মাস পুরো মাসটা সাহিত্য সাহিত্য নিয়ে করতে চাই, আমরা কবিতা নিয়ে করব। শুক্রবার হচ্ছে আমরা মহাকবি তারেকের স্বরচিত কবিতা, 127টা কবিতা তিনি একদিনে লিখছেন। আগামী শুক্রবার মহাকবি তারেকের আমরা সবগুলো কবিতা নিয়ে করবো। এবং তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকেই কবিতা লেখো, গল্প লেখো, উপন্যাস লেখো, কিন্তু তোমরা প্রকাশক পাচ্ছ না। তোমাদের জন্য প্রকাশক তোমাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে যে ছাপতেছে না, তোমাদের জন্য আছে মেন্টস প্রকাশনী। তোমরা তোমাদের গল্প উপন্যাস যা আছে সব আমাদেরকে পাঠাও, আমরা আমাদের এই অনুষ্ঠানে আগামী মাস জুড়ে তোমাদের গল্প, তোমাদের কবিতা, তোমাদের উপন্যাস পড়ে শোনার চেষ্টা করবো। তবে আগামী শুক্রবার মহাকবি তারেকের 127টা কবিতা নিয়ে একটা শো আমার করার খুব ইচ্ছা।
এটা মিস যাবে না,
এটা মিস যাবে না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রাণ ভরে বাঁচো, প্রাণ ভরে বাঁচো। শুভরাত্রি।
শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.